exclusively on FusionBD.com.
Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা এফএম এর অরিজিনাল ইউটিউব চ্যানেল থেকে www.youtube.com/dfm904। আপনারা সিক্রেটস এর আরেকটি এপিসোড শুনতে যাচ্ছেন, তবে শোনার আগে সবার প্রতি আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনটি এখানে রয়েছে, ছোট্ট একটা ক্লিক করুন, পাশে একটা বেল বাটন আছে, প্লিজ অন করে নেবেন। সবাইকে আর জি কে প্রিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা।
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন, এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে। যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে সিক্রেটস অনুষ্ঠানে। আমি আর জি কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গী এবং রাত একটা অবধি আপনার সঙ্গে আমরা থাকব। আর আজকে যিনি সিক্রেটসে আছেন তার সম্পর্কে জানার আগে বরাবরের মতোই আপনাকে বলছি, সিক্রেটস হচ্ছে এমন একটি অনুষ্ঠান যেখানে এসে মানুষ তার নিজের জীবনের গোপন সত্যগুলো বলে, এই অর্থে যে তার মতো করে ভুল অপরাধ কোনো কিছুর সাথে যাতে আপনি জড়িত না হন। কারণ আমরা শুধু এখানে অপরাধ কিংবা ভুল দেখাই না, আমরা সেটার পরিণতিও দেখাই, যেটা আমরা অনুষ্ঠান শুরুর সময় সবসময় আমরা আমাদের থিম যে কথাগুলো আছে সেখানে আপনাদেরকে স্পষ্ট করে বলি। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বার হচ্ছে 09611904904। আমি আবারও বলবো, বারবার বলবো এই নাম্বার, তবে তার আগে চলুন যিনি গেস্ট আছে তার সঙ্গে পরিচিত হই। হ্যাঁ, প্রথমে আপনার নামটা একটু বলেন।
আমার নাম আইনুল।
আইনুল, বয়স কত আইনুল?
35 হবে।
35 এর মতো বয়স। ওকে, আপনার জন্ম জেলা কোথায়, কোন জেলা জন্মগ্রহণ করেছেন?
নেত্রকোনা।
নেত্রকোনাতে। এখন থাকছেন হচ্ছে গাজীপুরে?
হ্যাঁ জি।
ঠিক আছে, বলেন। আপনি সিক্রেটসে আসছেন এবং আমি সিক্রেটসে আসার আরো দুদিন আগে আপনাকে আমি না করেছিলাম আজকের সিক্রেটসে না আসার জন্য, তার পিছনে কিছু কারণ ছিল এবং তারপরও আপনি বলতে চেয়েছেন, আমি কি ভুল বলেছি, মিথ্যা বলেছি?
না না না,
তারপরও আপনি আসতে চেয়েছেন এবং আমি আপনাকে বাধা দিইনি। অন্যতম কিছু কারণ ছিল এবং আপনি কোনো পরিচয় গোপন না করেই আজকে সেই জিনিসগুলো স্বীকার করতে চান, সেই কারণগুলো কি সেটা আমি অনুষ্ঠান শেষে গিয়ে বলবো, তার আগে বরং আমি আপনাকে ফ্লোর দিতে চাই। জি, শুরু করুন। প্রথমে ব্যাকগ্রাউন্ড আমরা থাকবো একেবারে ছোটবেলা থেকে।
একবার ছোট থেকে মানে বলি, একবার ছোট যখন ছিলাম তখন কিন্তু আমরা দুই ভাই দুই বোন।
দুই ভাই দুই বোন?
হ্যাঁ, দুই ভাই দুই বোন।
আচ্ছা,
এবং আমরা দুই ভাই ছোট আর দুই বোন হয়েছে মানে বাইরে থেকে বড়।
আচ্ছা, বাবা কি করতো?
বাবা কৃষি কাজ করতো।
আচ্ছা,
তো এমনি তো আমরা আগে থেকে মানে একবার গরিবই, দিন বাবা কাজ করে আনতো, তো কাজ করে আনার পরে তো কিন্তু মানে ইয়ার পরে তো দেওয়া গেছে কিন্তু মানে কুফেই ভালো গেছে, তখন আমরা দুইটা ভাই শুধু বড় বোন মানে বিয়া দিছে, তো বড় বোনের বিয়া দিছে, আমার বাবা নিজের ইনকাম দিয়ে বিয়া দিছে, কারোর কাছে মানে 10 টাকা হাত পাতে নেই। তো আমাদের গোষ্ঠীর লোকেরা কিন্তু বলছে যে আমরা কিছু তোমার উঠায় দিই। তো আমার বাবা কিন্তু বলছে যে আমি তো এখনো মরি নাই, ঠিক আছে, আমি যদি এখন একজনের কাছ থেকে হাত পাইতে যদি আমার মেয়েটারে যদি বিদায় করতে হয় তাহলে আমার ছেলেদের জন্য ভবিষ্যতে মানে বদনাম থেকে যাবে। এটা মানে আমার মার মুখে শুনছি আছি, তখন তো আমরা ছুটু যখন বোনের বিয়ে দেয় তখন আমরা ছুটু।
আচ্ছা,
তখন ওই ওই গল্পটি কিন্তু আমার মার কাছে শুনি।
জি,
তো শোনার পরে দে আমার মায় কিন্তু বেশিরভাগ বাবা যেহেতু সংসার ঠিক মতন চালাইতে পারে নাই, তখন কিন্তু আমার মায়ের আমার নানার বাড়িতে 15 দিন 20 দিন যা থাকতো, ওই পাকেতিয়া বাহিরে যায় আমার বাবা মানে বাহিরে যায় কাজ কাম করতো, এই 15 দিন 20 দিন থেকে থেকে বাড়িতে যাইতো। তখন আবার আমার মা আমরা দুই বাইরে নিয়ে বাড়িতে আসছে, ওইভাবে যাওয়ার পরে বেশ মোটামুটি আমি মোটামুটি একটু বড় হয়ে গেলাম। গা আমার বড় বোনের যে গ্রামে বিয়া দিছি ওই গ্রামে একজন মাস্টার ছিল, ওই মাস্টারের ঘরে আমার বোন জামাই মানে মানে আমার কাজে লাগাই দিছি।
আচ্ছা,
তার দুধের গাবি ছিল একটা, দেখো তুই মানে এই জায়গাটা ওনার ঘরে আমি প্রায় 1-1.5 বছর রয়েছি, মানে উদ্দেশ্যে পেটের বাতে কোনো বেতন নাই।
আচ্ছা,
ঠিক আছে, কোনো বেতন নাই, এই গাবিটার জন্য ঘাস কাটা,
লেখাপড়া নাই ওই বয়সে আপনাকে?
না না, তখন তো ছোট থাকতে।
আচ্ছা, একেবারে ছোট?
হ্যাঁ, উনি কিন্তু মাস্টার।
আচ্ছা,
মাস্টার থাকলে লোকটা মানে খুবই ভালো ছিল, ওনার যে সময় খাইতো তখন কিন্তু আমার ব্যাপারে জিগাইতো যে আইনলে কি খাইছে, জিগাইছে না গেলে আইনল আস, তখন তার সাথে বয়ে খাইতাম। তার সাথে বয়ে খাইতে গেলে কিন্তু দেখা গেছে কি আমি সব কিছু মানে ঠিক পাইছি, কাজেই ওইটার জন্য মাস্টার কিছু বলবো না, মাস্টার আমার সাথে দুর্ব্যবহার করে নাই দিছে, কিন্তু মাস্টারের সাথে বসতে গেলে ওনার নাম ছিল নূর ইসলাম মাস্টার, ওনার সাথে খাইতে গেলে যখন মানে ওই তাদের মানে উনি যা খাইছে তাই পাইছে। আচ্ছা, এইভাবে মোটামুটি আমি ভালো একটু ডাঙ্গর হয়ে গেছি, হ্যাঁ চলাফেরা করার মতন আমি একটু ডাঙ্গর হয়ে গেছি। তখন এই মুহূর্তে আমাদের পাশাপুতে একটা গ্রাম আছে, তো ওই জায়গা আমার বাবা কি হচ্ছে 2000 টাকা দিয়া,
আচ্ছা
8 মাসে 2000 টাকা দিয়া আমারে ওই ঘরে দিয়া দিছে। তা আমগরে দিকে কিন্তু সারের লড়াইও, সারের লড়াই মানে
সারের লড়াই,
হ্যাঁ সারের লড়াই।
আচ্ছা,
তো ওনার একটা সার আছে, আমি কিন্তু ছোট, অনেক বড় একটা সার।
জি,
তা 8 মাসের জন্য মানে 2000 টাকা দিয়ে ওনার ঘরে দিছে
ওই সার পালার জন্য,
সার পালার জন্য
লড়াই সার,
হ্যাঁ লড়াই সার।
আচ্ছা,
ওনার নাম হয়েছে মানে হোসেন মেম্বার। এই ঘরে 8 মাস টাকার পরে দেয় ওখান দিয়ে গেছে, তাদের সন্তানের মতো আমি হয়েছি, তার দুইটা মেয়ে আছে নাজমা হুসমা। তো ওই দুইটা মেয়ে আমার ছোট, বয়স আমার অনেক অনেক ছোট। তারপরে মনে করেন যে ওনার ঘরে 8 মাস থাকার পরে দেয় মানে তার সন্তানের মতনই মানে আমার দেখে, যে আমি দিনের বেলা মানে ঘুমাইলে আমার ডাক দিত না, ছেলেটা ঘুমাইছে ডাক দিও না, তো ওনারা মামা ডাকতাম আর তার ওয়াইফেরে মানে মামি ডাকতাম।
ওকে,
তো এখন 8 মাস থাকার পরে দেয় আমারে মানে এটুকুই ছেলের মতো দেখছে, কিভাবে দেখা গেছে বিছনা তলে কিন্তু উনি সবসময় টাকা রাখবে বারিশের নিচে, ওইটা তো আপনারা মানে বুঝবেন না, ডাবা আছে না, ডাবা মানে যে আগেরকার মানুষে মানে হুক্কা দিয়া মানে তামাক খাইতো, তো ওই ওই ডাবা দিয়া মানে মানে তামাক খাইতো, তামাক তো আইসার একটু তামাক নিয়ে, তা আমি ওইটা ভরে নিয়ে মানে দিতাম, তো উনি খাইতো, কিন্তু উনি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমিও যাইতাম। ওনার ওয়াইফও আমার খুবই আদর করছে আর মেম্বারও তো আদর করছি, আস্তে আস্তে তার ঘরে থাকি মানে কৃষি কাজের যে একটা অভিজ্ঞতা, হাল চাষ, সার বুনিয়ানি, ধান ছিডানি, ওটা মোটামুটি তার ঘরে থেকে আমি শিখছি।
আচ্ছা,
তো শিখার পরে দেখা গেছে কি রাত্রেবেলা আমি কিন্তু ছোট, তখন মনে করেন ফার্স্ট বয়স হইল আমার 12-13, ঠিক আছে, আমি ছোট। রাত্রেবেলা সারের লড়াই, এই সার নিয়ে এক জায়গায় সারের লড়াই দেওয়াইতেছে, দেওয়াইতে গেলে তা মানে আমিও গেছি ওই সারের সামনে দিয়ে ধরে মানে মানে আমি গেছি, গেলে আমার তো মনের আনন্দে মানে আমার সার জিতবে। হ্যাঁ, মামাও কইছে যে এই সারা তুই ধরে রে ধর, এটা কিন্তু এই সারগুলো কিন্তু এই মেম্বারে কিন্তু মানত না, ঠিক আছে, মেম্বারে মানত না,
সারগুলো মানত না মানে বুঝলাম না,
মানে কেউ সেমরতে পারছে না
ওটা, ও আচ্ছা, সামলাইতে পারতো না,
সামলাইতে পারতো না।
আচ্ছা,
হ্যাঁ, এবং কি মামিয়াম্মা আর আমি হেবিড়ে যাইল, মানে মানে নিয়ে এটাছে, আমি যেটা তো কোনো কথাই না, যতর আগে তাও তার মানে আর কেউ লাগে না,
মানে আপনি খুব ভালো করে সামলাইতে পারেন।
হ্যাঁ, আমি যেমন ডাক দিতাম সেইভাবে আসতো।
জি,
তো হঠাৎ করে এই এইভাবে সারা লড়াই দিছি, দেওয়ার পর মানে জিতে গেছে গা, না সরি একটু ভুল হয়ে গেছে, তো যখন দিছে দেওয়ার পরে দে আমার সার দ্বারে, তখন কিন্তু আমারই, হ্যাঁ, মেম্বারে যে না আমারই,
জি,
তখন গাড়ের মধ্যে একটা গাই দিয়ে দিছে, যে সারে লোকে দিছে গাই দিয়ে
আপনার সারকে,
হ্যাঁ,
আচ্ছা,
দিয়ে দিবে এতটুক সিরে গেছে, তা আমার চোখ
পরিমাণ,
হ্যাঁ, আমার চোখ দিয়ে মানে এত পানি পড়ছে মানে বলার বাহিরে। তো যাই হোক, এমনি সার জিততেছে গা, আর কোনো মানে কষ্ট নাই। তো সার নিয়ে বাড়িতে আসি, হ্যাঁ, তো প্রায় মেম্বারের প্রায় 10-15,000 টাকা খরচ হয়েছে, যে মুহূর্তে 10-15,000 টাকা খরচ হয়েছে এই মুহূর্তে কিন্তু মানে বিশাল একটা ব্যাপার স্যাপার। তো বাড়িতে আসলাম, আসার পরে দেই বা একটু 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 কিছুদিন পরে ওই মেম্বারে কী হচ্ছে, আমি আমার বাড়িতে গেছি, হ্যাঁ, বাড়িতে গেলে তো মেম্বারে কী হচ্ছে ওই সার দ্বারে সুদা গাঙ্গে নিব দোয়ানির জন্য।
জি,
তো সামনে একটা রাস্তা আছে, ওই রাস্তার পরে যাইতে মেম্বারে ডাইরেক্ট পার দিয়ে দোষ, তো এই পার এমন পারে দিছে যে আল্লাহ তারে মানে জীবিত পেয়ে গেছে, একবার ফালাই আসি একবার মানে গাই দিতেছে,
মানে ওর মালিককে,
হ্যাঁ, মালিককে,
মালিকও পছন্দ করে না, তো মালিক আবার সার রেখে দিয়েছে হচ্ছে ফাইট করার জন্য।
হ্যাঁ,
ঠিক, বুঝলাম না আমি, মানে আপনাদের এলাকায় এত জনপ্রিয় এই খেলা।
হ্যাঁ, তো ওনা কিন্তু সবসময় এই একটা সার রাখতই, তো মাছ দিয়ে এইভাবে দিলে তো অনেকক্ষণ বড়া ইয়েও করছে, মামিয়াম্মা কি হচ্ছে কেউ মানে এই সারের কাছে যেতে পারে নাই, মামিয়াম্মা কি হচ্ছে দৌড়ে গেছে, কইতাছে আমি তো প্রথমে আপনারা নাও ছিলাম, যে ওই ছেলে আয়োগ যদি না দেওয়ারই হোক সমস্যা ছিল কি, তোমরা তো দেখতে হারে না, যায়া এই গরুরে আনছে, আনলে বানছে, তো মামার নিয়ে মেডিকেলে গেছে, আমি তো শুনলে দৌড়ে কান্দে আইছি বাড়িতে, ঠিক আছে।
তখন আপনার বয়স কত?
তখন 12-13।
মানে একটা জিনিস একটু বুঝতে হবে যারা শুনছেন সিক্রেটসদেরকে, বলবো প্রিয় শ্রোতা, সিচুয়েশনালি ও কি ধরনের পরিবেশে বড় হচ্ছে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। 12-13 বছর বয়সে একটা ছেলের লেখাপড়া করার কথা, আপনি তো স্কুলে যাননি, একেবারেই যাননি, স্কুলে যায়নি, এবং সে তার জীবন কাটছে হচ্ছে একটা সারের পেছনে, শৈশবটা, এবং বলগাহীন সার যেটাকে বলা হয়, লাগামহীন সার যেটাকে ফাইট করার জন্য ব্যবহার করা হয় এলাকাতে। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন যে জীবন গল্পের অন্যতম একটি বই জীবন গল্প পার্ট 1 যেটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, আপনারা যদি বইমেলা থেকে বইটি সংগ্রহ করতে চান তাহলে সংগ্রহ করবেন বর্ণপ্রকাশের 256 নম্বর স্টল থেকে। এছাড়া যদি ঘরে বসে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনারা ফোন দিতে পারেন 09611-262020। আমি আবারও বলছি 09611-262020। এছাড়া একটি টেলিটকের নাম্বার আমি দিচ্ছি, এই নাম্বারটি একেবারে পার্সন টু পার্সন এটা রিসিভ করা হয়, এবং আপনাদের কোনো কমপ্লেন থাকলে বা আপনারা এই নাম্বারে ফোন করেও অটোগ্রাফ সহ বই চাইতে পারেন। নাম্বারটি হচ্ছে 01511-312-412। আমি আবারও বলছি 01511-312-412। বইটির মূল্য কিন্তু সর্বসাকুল্য 200 টাকা এবং অবশ্যই কালেকশনে রাখার মতো একটি বই। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেব, আপনারা শুনছেন সিক্রেটস উইথ মি আরজে কিবরিয়া, ঢাকা এফএম 90.4 এ। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ,
hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
আরও একবার স্বাগত জানাচ্ছি প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি এবং কথা না বাড়িয়ে গেস্টের কাছে আমি যাব। তার আগে আপনাদেরকে যেটা বলতে চাই, আমাদের এই অনুষ্ঠানটি আপনারা একযোগে শুনতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউব চ্যানেলটি হচ্ছে www.youtube.com/dfm904। আমার মনে হয় অ্যাড্রেস বারে গিয়ে কষ্ট করার কোনো দরকার নেই, আপনি ইউটিউবে গিয়ে ঢাকা এফএম 90.4 নামে সার্চ করলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। ওখানে প্রিমিয়ার হচ্ছে এবং ওখানে গিয়ে আপনি শুনতে পারেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশন বাটনটি অন করে নেবেন। ওকে, আমরা যেখানটায় ছিলাম, তারপর
তারপরে দেব ওটা মনে করেন যে মানে বান্দার পরে দেব মামারে মেডিকেলে নিছে। মেডিকেলে নিলে তো উনি কিন্তু প্রায় 5 থেকে 6 মাস থাকবে সুস্থ। তারপরও ভাই কি করছে, ওই সারদারে বাইন দিয়ে মানে ইচ্ছা মতন ফিরাইছে।
আপনি যে সারটাকে মানুষ করছেন?
হ্যাঁ হ্যাঁ, ওটাতে ইচ্ছা মতন ফিডাই। ফিডাইলে তা আমি বুঝতেছি, আমি কি তারপর মামা আমাকে একজন মারতেছে, ওই গরু ছিল যে হাত দেন তাহলে সমস্যা আছে। মামার সাথে আমি মানে কথা বুঝতাম। হ্যাঁ, তখন তো কারণ তার ভাইয়ের যেহেতু মারিয়া রাখছে, এবারে তো মাথা ঠিক নাই। ঠিক আছে,
আপনাকে গালি দিয়েছে?
হ্যাঁ, গালি দিল মানে আমি মনে, কিন্তু তার সন্তানের মতন কিন্তু আমার গালি দিয়েছে। গ্রামের লোকেরা বলছে এটাই, সরি একটু ভুল রয়ে গেছে, ওটা কিন্তু রাত্রে বেলা মানে ঘাস খাওয়াইতো। তা আমি কি করতাম, একা একাই এই সার ছুটায়া রাত্রে বেলা বিঁধে নিয়ে যেতাম মাঠে।
আচ্ছা, রাতের বেলা?
হ্যাঁ, আড়াইটা দুইটা তিনটা দিকে আমি নিয়ে যেতাম। আমার ভয় জিনিসটা কি ভূত টেপনি, ওটা কিন্তু আমার মানে লাগে নাই। এবার প্রতিদিনই মানে নিতাম, নেওয়ার পর দিয়ে গাছ টাছ খাওয়াই আনতাম, আনার পরে দিয়ে রাত্রে বেলা জাগনাটাই, দিনের বেলা ঘুমাই। হ্যাঁ, আর মানুষের ক্ষেত্রে দান খাড়া, ওটা কিন্তু এই গ্রামের লোকেরাই মানে একবারে ফ্রি দিয়ে দিচ্ছে। কিভাবে দিছে, যে আপনার ক্ষেত্রের মা দেন এক হাতা আর ওই কেতার মা দেন মানে এক হাতা, ওই কেতার মা দেন এক হাতা মানে ফুল চকের মা দেন মানে খাটতে হবে। এটা ফুল গ্রামের মানুষ দিয়ে দিছে, যেহেতু নাম করে একটা সার গরু। হ্যাঁ, তো এরপর কিন্তু গ্রামের লোকেরা কইছে এই সারটা যদি দেখো তা আমরা গ্রামের লোকেরা কিন্তু রাখবো।
আচ্ছা,
গ্রামের লোকেরা সিদ্ধান্ত করছে কি বেচে লাইব, তো গ্রামের লোকেরা কইতেছে ঠিক আছে ওইটা আমরা মানে জবাই খাবো।
জবাই করে খাবে?
হ্যাঁ, জবাই করে খাবো। তখন এটা মানে 60,000 টাকা তখন বিক্রি হয়েছে। তারপরে তো মনে করেন এইভাবে মনে হয় টুকটাক করে মনে করেন বেশ, আমরা এই দিনগুলো গেছে, আমরা দুইটা ভাই মানে বড় হয়ে গেলাম গা। এরপরে দেখা গেছে কি আমি ওই মেম্বারে মানে ঝকেলাই, তো ঝকেলানোর পরে দে তার অর্থ সব শেষ করে রাখছি।
যার সার ছিল,
যার সার ছিল তার অর্থ সব শেষ করে রাখছি, তার আমার রাখার মতো না কোনো
অবস্থা নাই
মানে ইয়েও নাই গিয়ে। তারপর দেয় বাধ্যতামূলক হয়ে আমি মানে তার বাড়িতে আসা পড়ছি। আসার পরে দে আমাদের গ্রামের একটা লোকে মসিন দিয়ে আলি যান জোরে চাকরি করে, তো ওর লোকে আমার মায় দিয়ে দিছে 500 টাকা দিয়া ওই জায়গা দিয়ে দিছে এই আলি যান জোট মিল নুর ইসলাম পাটোয়ারি মালিক নকালি। তো ওই জায়গায় আমি মানে চাকরি নিছি।
আচ্ছা,
ওই জায়গায় চাকরি নেওয়ার পরে দে 17-18 বছর আমি চাকরি করছি। তে মোটামুটি যখন আমি ভালোই একটা সব কিছু আমি বুঝি, বুঝার পরে দেখ গ্রামের বাড়িতে এই নাটক হয় না, মঞ্চের নাটক। ওই একটা নাটক গরিব কেন কাঁদে, তো ওই নাটকটা ছোট একটা মানে অভিনয় আছিল, ওই অভিনয়টা আমার দিয়ে করাইব।
আচ্ছা,
আমাদের বংশে আমাদের এবং আমার বাড়িতে আমাদের কিন্তু এইসব ধরনের ফুলাফান নাই, নাটক করার মতন, গান বাজনা করার মতন মানে এই সুযোগটা আমাদের বংশে থেকে দেয় না। তখন আমার বাড়ির মানুষে শুনলে তাই আমাকে বসে থেকে কেউ মানুষের নাটক করে না কিছু না, হ্যাঁ তুই নাটক করবে তোর ইয়া তোর সাহস কেটা দিছি, সে ব্যবসা ছাড়া তো চাপ দিছি, তো সবাই চাপ দেওয়ার পরে আমি আবার করলাম মানে নসিন দিয়ে দিলাম জাগর লোকে নাটকটা করি এগো আমার যে অভিনয়টা ওটা লেখে লেখে দিয়ে দিস দিয়ে দিলে আমি আলিজানে চাকরি করি। তখন আমার যেহেতু লেখা নাই তো মনে করেন মানে আপনার কাছে দিছি মানে আপনার মানুষই আইসেন সেখানে পরে দেবাবে আস্তে আস্তে আমি যে কথাটাই মানে শুনতাম এটা খুব মানে মানে রেকর্ড করে লাইতাম ভিতরে। তো এইভাবে মনে করেন নাটকটা মনে করেন শেষ করছি, শেষ করার পরে দে আমরা আমার ছোট ভাইও মানে তখন কাজ করে, তখন আমার ফ্যামিলির মধ্যে মনে করেন যে বাবাও কাজ করে আমিও কাজ করি আমার ছোট ভাইও কাজ করে শুধু আমার মা একা। তখন এই মুহূর্তে কিন্তু তখন মানে ভালো একটা উন্নত রাস্তা মানে আসছে, তখন দেখা গেছে কি মানে 5,000 টাকা বাবার হাতে নিয়ে দিলে বাবা ওই 5,000 টাকার করতে কি সেবারা আরো 1-2,000 টাকা লাগাইয়া মনে করেন বন্ধক জমিন যেটারে বলে আপনি জমিন বন্ধক দিয়েছেন এটা 5,000 টাকা আমি রাখছি পরবর্তী 5,000 টাকা দিয়ে দিবেন ওটা আপনি নিয়ে যাবেন। তো এইভাবে মোটামুটি ভালো একটা মানে সুখ হয়ে গেল আমাদের, হ্যাঁ দরবার ভাড়া ক্ষেত্রে খেলাইছে আমার পাশে, হ্যাঁ আমরাও কাজকাম করতেছি। তো কাজকাম করার পরে দে আমার শুধু ভাইও মানে এইভাবেই কাজ করতেছে। আমার বাবা কি আছে ওই আমি যারে বিয়ে নিছি তো তার কিন্তু ভাই বোন কেউ নেই, অর্থাৎ আমার গ্রামেরই। আমার বাবা যখন ওই জায়গা বিয়ের ব্যাপারে কথা বলে তে যারে বিয়ে নিছি তাদের গোষ্ঠীর লোকেরা দিবে না, তারা ভাবছে যে হেগুল গোষ্ঠীর ভিতরে রাখবো, তার কিন্তু ভাই বোন কেউই নাই। তা আমার শাশুড়ি উনি যে উনি কি ভাবছে জানেন যে আমার মেয়ের যেহেতু একা এই গোষ্ঠীর মাঝে যদি রাখিয়ে যায় তাহলে সমস্যা আমার ছেলে আমার মেয়ের সারা জীবন ঝগড়াই হবে, আর ওই বংশের মাধ্যমে মানে আমার বংশের হাতে কইছে যে আমার বংশের মাধ্যমে যদি একটা রিস্ক ওরা ছেলের কাছেও দেয় মানে অর্থাৎ আমার স্ত্রীর বংশের লোকেরা কিছুই করতে পারবে না। তার বায়নের কাছে গেছে আমার শাশুড়ির বায়নের কাছে যে এই বিশ্ব চৌধুরী বংশের ছেলাটা খুবই ভালো, তার মাও ভালো আছে, মানে একবার গরিব গরিব তাহলেও মানে লোকজন একেবারেই ভালো, ঠিক আছে তোর শান্তি আমরা শান্তি, তোর একটা মেয়ে আমরা জোর করে কোনো জায়গায় বিয়ে দিতাম না, তুই যে জায়গায় বিয়ে দিবে অর্থাৎ মানে আমার শাশুড়ির বায়না তারা বুঝাইতে আছে। তা আমার মামা শ্বশুর কিন্তু দুইজন মাস্টার, তো ওরা ওই কথার বলার পরে দে আসছে আমাদের বাড়ি, আইসা দেখে তারা পছন্দ হয়েছে না কারণ যেহেতু আমার মামা শ্বশুর অনেক ধনী, হ্যাঁ আর আমরা দিন মজুরের লোক, তাই সেজন শুনছে শোনার পরে দে এই এমনি আমাদের বংশের একটা দাফার যে এটা তো বেটা তার বোনে যখন বিয়ে দিছে তখন থেকেই জানে, তো এরপর তো বুঝাচ্ছি ঠিক আছে সমস্যা নেই। আর সেজন লোকজনের কাছে জিজ্ঞাসে যে নাই ওই জায়গায় ওই ছেলের কাছে অমুক ভাই ছেলের কাছে মানে দিতে পারেন কোনো ভয় নেই, তখন বিয়ের ব্যাপারটা কিন্তু আমি বুঝলেও তেমন একটা বুঝতাম না, বয়স হয়েছে ঠিকই বয়স ঠিক হয়েছে প্রায় 18-19 হয়েছে গা,
আচ্ছা
তেমন আমার একটা ইয়াও লাগতো না, না না দিয়ে সত্য সত্যই আমার দুলা ভাইরা মানে ঠিকঠাক করে লাগছে। তো আমি বলছি যে না আমি বিয়ে করবো না আমি আইসক্রিম চলে যেতেছি নরসিংদি, তুই যদি চলে যাস তাহলে যে কথাবার্তা কইছি ওইটা তো আমরা মানে সমস্যা হইব, তো আমার কথা আমি মানে ওই জায়গা থেকে এই ঝামেলা পড়বো না, বিয়ে করলে তো ঝামেলা, তো আমি কথা চাই আমি যে বিয়ে করবো আমার তো একটা সমস্যা আমার 70,000 টাকা দিতে হবে, এটা আমার মানে দুলাইয়ের সাথে বলছি অর্থাৎ মানে এটা ভাঙ্গে যাকবো আমার হিসাব হয়েছে
মানে আপনি মনে করেছেন টাকা চাইলে বিয়েটা ভেঙে যাবে,
হ্যাঁ ভেঙে যাবে। তখন বাদে আমার দুলাই কইতেছে 70,000 হ্যাঁ তুই তো 70 লাখ নিতে পারিস সমস্যা নাই, তুই আজকে বিয়ে করবে কালকে কুরআন দিয়া হ্যাঁ দুইটা গাছ কাটি নিয়ে তোরা তো বাধা দেওয়ার লোক নাই। আমি বলছি এইসব কিছু আমি বুঝি না, আমার নগদ আমার হাতে দিতে বা দে না শুতে পারি না। কিন্তু লাস্টে দিয়ে আমি কইছি আমি যে বিয়ে করবো, হ্যাঁ আমি কিন্তু বউ পালতে পারবো না,
বউ পালের সামর্থ্য নাই আপনার।
হ্যাঁ হ্যাঁ
আচ্ছা।
এরপর দিয়ে আমার বাবা কইছে যে ঠিক আছে, হ্যাঁ না হরু আমি যতদিন আছে কোনো সমস্যা নাই। এরপরে দুলাভাই আমার রাজি করাই আছে, আচ্ছা ঠিক আছে যান। পরে মঙ্গলবার না বুধবার জানি ডেট দিছে, ডেট দিলে আমাদের বিয়া মানে মানে ছোটখাটো করে
বিয়েটা হয়ে গেছে।
হ্যাঁ বিয়েটা হয়ে গেছে। তো বিয়েটা ডকুমেন্টটা কিন্তু একবার সীমিত দিছে আমার মামা শ্বশুরে দিছে, যে ডকুমেন্টের টাকা দিয়া বাদ কাপড় দেয় না। হ্যাঁ এই যা সুখ আছে এমনিতে সুখ আছে। তো এইসব কথা কইয়া তো মামা শ্বশুরে যেটা বলছে এভাবে ডকুমেন্ট করছে।
ওই জায়গাটা থেকে আমি একটা জিনিস যেটা বুঝি সেটা হলো যে আপনার যে ফ্যামিলি অবস্থা ছিল সেই ফ্যামিলি অবস্থা থেকে আপনি একটা অবস্থা সম্পন্ন পরিবারে বিয়ে করলেন, তাই তো?
হ্যাঁ।
তো আপনার তো দিন অনে দিন খাওয়ার মতো অবস্থা, তো আপনাকে তারা কি দেখে বিয়ে দিল?
আমার বিয়া
তখন আপনি তেমন কোনো ইনকামও করেন না, করেন কি?
না না, যে মানুষ দাঁড়িয়ে জানি চাকরি করি, হ্যাঁ কোনো বদনাম নাই, এখনো কিন্তু বদনাম নাই।
আচ্ছা ওই সময়টাতে আপনি চাকরি করতেন?
হ্যাঁ তখন চাকরি করতাম।
আচ্ছা
মানে ছোট থেকে যে আমাদের আচরণ ব্যবহার, আমরা ভাই বোন আর আমার বাবার সবার ব্যবহার কিন্তু আমাদের গ্রামের মাদের মানে সবার কাছে ভালো লাগে। গরিব থাকলেও এটা কিন্তু কখনো আমার গায়ে বাজানা আছে, এখনো যে আমি গরিব এখনো কিন্তু গায়ে বাজানা।
আচ্ছা আচ্ছা ওকে।
তো আমরা এই 15 দিন পরে আমি আবার মানে নরসিংদী চলে এলাম তার।
আচ্ছা
তো আমার বোঝাইলো আছে ঠিক আছে তুমি চলে যাও, আবার মানে কিছুদিন পরে আসো। তাই আমি আসা 2-3 মাস হয়ে গেছে যাইনি, তখন আমার দুলাভাই নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে দেখ তখন দেখতেছি যে জানা চলার মতন মানে একটু মানে হিমশিম খেলায়। তখন তখন এই মুহূর্তে আমার বাবা মারা গেছে। না আমার বাবা মারা গেছে তখন আমার প্রথম ছেলে হয়েছে একটা,
জি
ছেলেটাও আর তা 12-13 মাস পরে মারা গেছে। তো আমার বাবা যা মারা গেছে এরকম সিস্টেমে মারাটা গেছে, উনি যখন মারা যা গর্ভবতী ছিল প্রায় 1 বছর, মানে কোনো কাজকাম করতে পারে নাই। তো যখন কাজকাম করতে পারে নাই তো এই মুহূর্তে কিন্তু তার কোনো বাতের কষ্ট দিছি না। তার যে ওনার যে মানে খাবার যে একটা জিনিসের মানে কষ্ট এই জিনিসটা কিন্তু আমি দিই নাই।
আচ্ছা
হ্যাঁ আমি ঋণ করে সুদি করে তখন কিন্তু আমি এই জিনিসটা মানে মাথায় রাখছি। চায়ের থাকতে চায়ের আনতাম, মানে হাট বাজার থাকতে হাট বাজার এনে দিতাম, আমি যে জায়গায় থাকতাম কিন্তু আমার এখনো সংসারের প্রতি এই নেশাটা কিন্তু মানে রয়ে গেছে। তা আমার ছেলেটা 13 মাস হইতে আমার বাবা মারা যায়। তা আমার মার সাথে কিন্তু কথা বলছে দি যে আমি তো চলে যাবো, তা আমার ছেলে মধ্যে আমি আরেকজন বসায় হইতেছি, অর্থাৎ মানে আমার ছেলের হইতেছে
জি।
তো এরপরে দিয়ে আমার বাবা মারা গেছে এরকম সিস্টেমে যে 4 সপ্তাহ আগে বলছে যে আমি যেদিনে যে শুক্রবারে চলে যাব, এমনি এমনি 3 সপ্তাহ বলছে, 3 সপ্তাহের মাথা যায় 4 সপ্তাহ শুক্রবারে আসরে আজান পড়ার লগে লগে মানে একবার শেষ নিঃশ্বাস মানে ত্যাগ করে। তখন তো আমি মনে করেন একটু কান্দাকাটি করে আবার আমি সুস্থ হয়েছি, কেন সুস্থ হয়েছি যে তার সময় হয়েছে মানে যাবি। তা আমার কাকা উনি কিন্তু তখন আমার ফ্যামিলির মাঝে আমি হয়েছি বড়, তো ফ্যামিলি গার্জিয়ান তুই বর্তমানে আমি। তখন ছোট ভাই ডেরে আমি কইছি যে দেখছি বাবা তো মারা গেছে, এখন তো আমরা 2 ভাই, তখন যদি আমরা 2 জন যদি ভালোভাবে না চলতে পারি তাহলে তো সমস্যা হয়ে মানে দাঁড়াইব। তোর বাড়ি যদি তোর কোনো কিছু বলে তাহলে তুই আমার কাছে বলিস,
আচ্ছা
যাই কিছু কর, যদি খারাপ কিছু বলে তো তুই আমার কাছে বলিস, এটা বিচার আমি করব। তা না এই ব্যাপারে কোনোদিনও না, আমার ছোট ভাই বলে না হ্যারা হ্যারা ভালো একটা মিল আছে। আমি বাড়িতে যাইতাম, যাই মার জন্যে বোনের জন্য বাইকের জন্য কাপড় লতা নিতাম, নেওয়ার পরে দে তখন না একটু সামনে দিকে যাইতেই এরকম ধরনের মানে একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি তো একা ইনকাম করলে চলতে পারি না। তখন আমি তারে কইলাম বা দেখো ও আমার সাথে মানে রাজি হয়ে গেছে যে কোন জায়গায় যাবে, আমি কিছু জোট মিলে চাকরি করতে পারবা।
মানে আপনি চাচ্ছেন ওয়াইফ কিছু করুক আপনার সঙ্গে, ওয়াইফ কিছুটা কাজ
কাজ না না সেই বলছে আমার যে তোমার সাথে আমার নিয়ে যাও।
আচ্ছা
তারপরে আমি কিন্তু তুমি কি জোট মিলে চাকরি করতে পারবা, নাইট করতে হবে। দেখো আমি আমি চাই না যে তুমি চাকরি করো, যে আমার মতো একটা ছেলে যদি আমার ওয়াইফের না চাকরি দেওয়া লাগে এটা সম্ভব না। ঠিক আছে সমস্যা কি কোনো সমস্যা না, আম্মা আছে না আমার নিয়ে যাবো গে বাবুরে দেখবো। আমি কিছু নাইট করতে হবে, এক সপ্তাহ নাইট এক সপ্তাহ মানে দিনে বাদে করে আছে কোনো সমস্যা নেই। তখন তারে নিয়ে মনে করেন ওই কেরানীগঞ্জে গেলাম।
আচ্ছা
কেরানীগঞ্জে রিলায়েন্সে গেছি সারোয়ার হাজের মালিক, তো ওইটা আমাদের এক বছর চাকরি করি, এক বছর চাকরি করে আমার ছেলেও আল্লাহ দিলে ভালো। তা আমরা মনে করেন যে ভালো একটা সুখের দিন যাইতেছে, বছর শেষে বাড়ি যেতাম, ছয় মাস পরে বাড়ি যেতাম, ভালো একটা আনন্দ লাগতেছে, মোটামুটি ভাবে হাতে টাকাও থাকে। যাওয়ার পরে দে আমি একটা মেয়ে রেখেছি, একটা না দুইটা মেয়ে রে, বাড়িতে যাওয়ার পরে দে ওই দুইটা মেয়ে আমি মেয়েটির নাম বলবো না, তো ওই মেয়ে
মানে কি কি জন্য নিয়েছেন
তার মা বাবা দে দিছে যে ভাই রে বাবা রে তুই আমার ওই দুইটা মেয়ে রে তোর সাথে নিয়ে চাকরি দিয়ে।
ও আচ্ছা আচ্ছা। তখন আপনি ঢাকাতে?
হ্যাঁ।
আপনার ওয়াইফ তখন ঢাকাতে?
হ্যাঁ ঢাকাতে,
দুজনেই ঢাকাতে।
হ্যাঁ দুজনেই ঢাকাতে। তখন আমি কইলাম আচ্ছা ঠিক আছে যে মেয়েদের দেখায় তো মেয়েদের দেখছি মেয়ের উজা লম্বা আছে হ্যাঁ চাকরি করতে পারবো। ওরে নিয়ে আমি ঢাকায় চলে আসছি, যাওয়ার পরে দে যা চাকরি দিছি, চাকরি দেওয়ার পরে দে ওরা চাকরি করতেছে, আমি আমার মতো চাকরি করতেছি। রুম দিছি তো অনেক ধরনের বাজির ধরনের কথা তাদের মানে শুনতেছি, তো শুনতে যাচ্ছি বা দেওয়ার পরে আমি বলছি খিরি আমি তো তোদেরকে আনছি, তো এই ব্যাপারে আমি তো শুনতেছি তো ওই জিনিসটা কিন্তু ভালো না।
আচ্ছা
ওই জিনিসটা ভালো না, তো এটা কিন্তু মানে আমি যদি মানে দেখতে পাই তাহলে কিন্তু আমি জগ করে গাঙ্গে বাসায় দিন ওই দিয়ে কিন্তু ওই মেয়ে দেওয়ার মেয়েরে বলছি। বলার পরে দে বলতেছে যে না ভাই এইসব ধরনের তো মানুষের লাগা,
আপনারা যদি বই মেলা থেকে বইটি সংগ্রহ করতে চান তাহলে সংগ্রহ করবেন বর্ণপ্রকাশের 256 নম্বর স্টল থেকে। এছাড়া যদি ঘরে বসে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনারা ফোন দিতে পারেন 09611262020। আমি আবারও বলছি 09611262020। এছাড়া একটি টেলিটকের নাম্বার আমি দিচ্ছি, এই নাম্বারটি একেবারে পার্সন টু পার্সন এটা রিসিভ করা হয় এবং আপনাদের কোনো কমপ্লেন থাকলে বা আপনারা এই নাম্বারে ফোন করেও অটোগ্রাফ সহ বই চাইতে পারেন। নাম্বারটি হচ্ছে 01511312412। আমি আবারও বলছি 01511312412। বইটির মূল্য কিন্তু সর্বসাকুল্য 200 টাকা এবং অবশ্যই কালেকশনে রাখার মতো একটি বই। ওকে প্রিয় শ্রোতা আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেব, আপনারা শুনছেন সিক্রেটস উইথ মি আর জে কিবরিয়া ঢাকা FM 90.4 এ। সিক্রেটস সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।
লাভ হেট চ্যালেঞ্জ মোটিভেশন লাইস ট্রুথ ইম্পসিবল ভার্চু মোরালিটি সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
আরো একবার স্বাগত জানাচ্ছি প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4 এ। আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি এবং কথা না বাড়িয়ে গেস্টের কাছে আমি যাব। তার আগে আপনাদেরকে যেটা বলতে চাই, আমাদের এই অনুষ্ঠানটি আপনারা একযোগে শুনতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউব চ্যানেলটি হচ্ছে www.youtube.com/dfm904। আমার মনে হয় অ্যাড্রেস বারে গিয়ে কষ্ট করার কোনো দরকার নেই। আপনি ইউটিউবে গিয়ে ঢাকা এফএম 90.4 নামে সার্চ করলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন, ওখানে প্রিমিয়ার হচ্ছে এবং ওখানে গিয়ে আপনি শুনতে পারেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশন বাটনটি অন করে নেবেন। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর
আরেকদিন কি করছে আমি এই কথাটা আরেকজনের কাছে শুনছি।
আচ্ছা,
মাঝে ধরনের কথা আমি আরেকজনের কাছে শুনছি, তো শোনার পরে দে তা আমি রাগে গেছি বাসায় যায় ওই মেয়ের আমি একটা মানে তাফর মারছি।
দুইজন থাকতো না আপনার এখানে? দুইটা মেয়ে থাকতো?
হ্যাঁ,
একসাথে। আপনার বাসায় থাকতো?
না না, আমার বাসা পাশে।
আচ্ছা, ওর আলাদা বাসায় থাকতো?
আলাদা বাসা।
আচ্ছা,
ওই বাসায় যায় আমি ওই ওই মেয়েটারে আমি মানে তাফর মারছি। তাফর মারলে ওই মেয়ে ও কি হচ্ছে আমার লগে লগে তাফর মারছে। ঠিক আছে, তো তাফর ডাকায় কিন্তু আমি চটকনো ডাকা আমি ধীরে ধীরে চলে আসছি। চলে আসার পর দিদি আমার মাথাটা মানে পৃথিবীতে ঘুরতেছে। ভালোর জন্য এই গেলাম। কারো আমি তোর সাইজ করতেছি, এই যে জীবন আমার প্রথমে মানে খারাপ পর্যায়ে যাওয়া। তখন আরেকদিন বলতেছি যে প্রথমে আমি তোরে মানে বুক করব, আল্লাহ করবে পালাম।
মানে আপনি বলেছেন?
হ্যাঁ, ভালো জন্য সে ফিরা উল্টা তাপর মারলো আমার একটা।
আচ্ছা, এটার জন্য আপনার জেদ চেপে গিয়েছে?
হ্যাঁ, তারপরে ইচ্ছা করবেন না আমি রাত্রে একটার পরে দে তার রুমে অনেক কেবা চিঠির বিনিময়ে ঢুকছি। তা আমি যেভাবে ঢুকছি মানে কেউ সাহসী পাইবে না, দরজা কিন্তু সেও খোলা নাই। একটা আংটা দিয়া আমি দরজার মাঝের ফিকটারে খুলে দিয়ে তারপরে গিয়ে ঢুকছি। তো ঢুকার পরে দেয় তার সাথে অনেক পার্সা বলছির পরে দেয় সে কিছুতেই না জব লইব জব লওয়ার পরে দেয়
দুই বোন ছিল না সবে?
তাহলে কিন্তু আমার পরিচিত একটা ভয়ানক হইতো। এই মুহূর্তে কিন্তু অনেক এক দেড় ঘন্টা পাশাপাশি পরে দো কিন্তু সে তার শ্বাস নিঃশ্বাসটাও মানে জোর করে ফালায় নাই। হ্যাঁ, মানে তারও শরীর গেমে আছে গে আমারও শরীর গেমে আছে গে। তাই আমার ফলে কিন্তু জোর করে তো কোনো দিন যে করে না একটা কিছু আদায় করা যায় না। এর ফলে কিন্তু একটা মানে মোটামুটি ভাবে হয়ে গেছে। তো হয়ে যায়
আপনি মানে আলটিমেটলি মেয়েটাকে রেপ করেছেন?
হ্যাঁ করেছি। তো এরপরে দেখা যায় ও কি হচ্ছে চুপ করে মানে একটা চিকার মারিয়ে বাদে ও কি হচ্ছে মানে বসে রয়েছে। হ্যাঁ, কাপড় টাপড় যেমনি ফুটে রয়েছে এমনি রয়েছে।
সম্পর্কে কি হতেন আপনি মেয়েটার?
হ্যাঁ,
সম্পর্কে কি হতেন
আপনার গ্রামে? সম্পর্ক বলতে গেলে আমাদের গ্রামের না অন্য গ্রামের।
আপনি তখন বিবাহিত? আপনার বাচ্চা?
হ্যাঁ, তখন আমি আমার একটা ছেলে। তখন এই মুহূর্তে আমি
আমরা মেটার পরিচয় অবশ্যই এখানে রিভিল করবো না, কোনোভাবেই করবো না। আপনার জীবনে আমরা হাইলাইট করতে চাই। হ্যাঁ, তারপরে
ওটা করার পরে
আমার ছেলের বয়স তখন কত?
তখন আমার ছেলের বয়স আড়াই বছর।
ওকে, তারপর
তখন কি হচ্ছে জামা কাপড়ও পরছে, পরলে পরের দিন সকালে দেখি মানে তুম ধরে বসে রয়েছে, কেউর সাথে কথা বলে না। তো কথা বলে না আমার সাথে, কথা বলে না আর আমিও তার সাথে কথা কই না। ও কেউর সাথে কথা কয় না, কেউর সাথে যখন কথা কয় না তা আমিও কথা কই না। তখন আমার বাড়িওলি মানে জিগাইতেছে মানে অর্থাৎ আমার বাচ্চার মা জিজ্ঞাইতেছে যে কিরে তুই কথা কস না, তোর নাক মুখ দেয়া যা মানে ফুলে রয়েছে, ব্যাপার কি তোর কি হয়েছে কস না। তা আমরা ও যখন জিজ্ঞাসা পরে দেয় মানে কিছু কয় না, সে চোখের পানি ফেলাইতাস, শুধু খালি চোখের পানি ফেলাইতাস, তো কিছু কয় না। তোর ছোট বোনের কাছে বলছে কিনা জানি না, তো ছোট বোনটাও দেখছে পরের দিন সকালে মানে তার চোখের পানি। থাকলে তা আমি আর কোনো কথাই কই না, হ্যাঁ আর কোনো কথা কই না। কওয়ার পর এক সপ্তাহ, হ্যাঁ সাত দিন পরে আমার ছেলেটা দোকান থেকে একটা বিস্কিট নিয়ে মানে রূপ পাড়িয়া বাসায় আইতেছিল। তখন একটা পুন্ডার চেংরা বসে একটা ছেলে, দুইটা ছেলে,
মানে এই ঘটনার এক সপ্তাহ পরের ঘটনা,
এক সপ্তাহ পরে। তখন পুন্ডা যে স্পিডে ছাড়ছে সারা পরে দে, মানে যারা দেখছে তো পুন্ডারটা সারার পরে দে, ছেলেটা আমার ছেলেটা পুন্ডার সাইডে পড়েছে। গেছে পুন্ডারগুলা কি করছে মানে পাও দে লাথি দিয়ে ফালাই দিছে, মানে যারা যারা দেখছে আসি, দেখার পরে দে পাও দে লাথি দিয়ে আবার পিচ্ছি বাচ্চা। তো তখন দুইটা তিনটে পোল্ট্রি খায়া মাথায় টাতায় চুল টুল মানে একবার চুললে গেছে। চুলে যাওয়ার পরে দে দেখি কলপাড়ায় নেফানি ডাল আছে। তখন আমি দিনের বেলা ডিউটি করে ঘুমাইছি, তখন চারটা বাজে অ্যাক্সিডেন্টটা হয়েছে। অ্যাক্সিডেন্টটা পরে আমি যখন এই শূন্যে আমি ঘুম থেকে একটা লাভ দিয়ে উঠি, উঠার পরে দে দেখতেছি যে আমার বাচ্চার এই অবস্থা। আমি একটা চিৎকারে দিই, অর্থাৎ আমার বাড়ি উঠে একটা চিৎকারে দিছে, আর কোনো
বাচ্চা কি হয়েছে ওই সময়টাতে, স্পটে কি হয়েছে,
স্পটে বলতে গেলে কোনো
সেন্স নাই
না। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এটুকে চেহারাটা মানে লীল হয়ে গেছে।
ওকে তারপর?
হুম লীল হয়ে গেছে, স্বাস্থ্য বাচ্চা তো মানে লীল হয়ে গেছে। তো অনেক লোকজন এখানে টানি ডালতেছে, এর মধ্যে আমরা দুজন আবার অন্য লোকজন এখানে টানি ডালতেছে, বাড়ি বুড়েছে
গেছে।
এর মধ্যে ফুলাহানে দেখছি কোম্পানি ফুলাহানে রাস্তার মাঝে গাড়ি বাংসুর করতেছে, তো বাংসুর করতেছে। তো এর মধ্যে মানে এই কোম্পানির মেকানিক্যাল ইঞ্জিনিয়ার শাহ আলম সাহেব উনি আসছে, আসে এই ফুলাহানটা থামাইছে, এ পাঁচ দশ মিনিটের পুলিশ আসছে, আসে এই রোড ক্লিয়ার করছে। আচ্ছা ক্লিয়ার করার পরে দে মোটর সাইকেল উল্লা, তো মোটর সাইকেল নিয়ে চলে গেছে। যাওয়ার পরে দে ছেলেরে নিয়ে কেউ বলে ইয়েও আছে দম আছে, তা আমি বলছি মানে মেডিকেলে নাও, আমি এইটুকুই বলছি আমার কোনো জ্ঞান নাই। মেডিকেলে এই ইয়েতে আনছে, বুড়িগঙ্গা ব্রিজ আছে না
জি,
এই ব্রিজের লগে একটা মেডিকেল আছে, মেডিকেলটার নাম আমার মনে নাই, এই মেডিকেলে নিয়ে আসছি। তো ওই মেডিকেলে আমরাও আসছি, হ্যাঁ আমরা আসছি মানে সিএনজি দিয়ে মেডিকেলে নিয়ে ঢুকাইছে, আরেকটা লোকে নিয়ে ঢুকাইছে আমার বাচ্চাটারে, আরেকটা লোকে নিয়ে ঢুকাইছে। আবার যদি পাঁচ দশ মিনিট পরে আবার বাচ্চাটারে মানে কুলু করে নিয়ে যেত। তখন আমি বললাম যে কি হইলো, ভর্তি করলো না কেন? তো কইতেছে কো না এই মেডিকেল তো ডাক্তার না গিয়ে অন্য মানে যার যার কুলে বাচ্চারা, ও বলতেছে ও মেডিকেলে ডাক্তার নাই, অন্য মেডিকেলে নিতে হইব, তো তোমরা এই গাড়ি দে যাও আমি মেডিকেলে নিতে আসি।
ওকে
তা আমি মানে মানি না, তা আমার গেছে লগের ধরে মানে ইয়ে করে ওই সিএনজির মাঝে উঠায়া বাসায় নিয়ে গেছে। তা আমার বাচ্চারা নিচ্ছে অন্য একটা গাড়ি দে, তো নেওয়ার পরে দে তো আমার ছেলে নাই, দেশের বাড়ি গেলাম, যায় মাটি টাটি দিলাম, দিয়ে আবার এখানে আসলাম। আসার পরে দে ওই মেয়েটা আমার বলতেছে যে এই গাড়িটা তোর বুকে রুলে তো যাইল না কেড়ে।
কাকে বলছে?
আমারে বলছে।
আচ্ছা ওই মেয়েটা তখনও আপনার সঙ্গে আছে?
হ্যাঁ হ্যাঁ। তে কইতেছে যে এই গাড়িটা তোর বুকে রুলে তো গেল না,
মানে যে মেয়েটাকে আপনি সপ্তাহখানেক আগে রেপ করেছেন।
হ্যাঁ হ্যাঁ।
এখানে একটা বিষয় খুব জরুরি প্রিয় শ্রোতা, দেখুন ওনার জীবনের ইনসিডেন্টটাকে উনি মনে করছে যে ঘটনাটা ওনার ছেলের সঙ্গে ঘটতে যাচ্ছে, আপনারা এখনো জানেন না কি ঘটেছে, আই নো দ্য স্টোরি। তো উনি ওনার জায়গা থেকে মনে করছেন এটা ওর পাপ কাজের শাস্তি আল্লাহ ওনাকে দিয়েছেন, এটা ওনার ওপিনিয়ন আমরা তুলে ধরছি জাস্ট। হ্যাঁ বলেন। তারপর?
তারপরে দে আমি পরে দে শুনলাম ওই মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে আসছিল, আমার ছেলেটা যখন অ্যাক্সিডেন্ট হয়েছে যখন মারা গেছে গা, তখন অজ্ঞান হয়ে পড়ে আসছিল এই বাজারে রোহিতপুরে বাজারে মেডিকেলে নিয়ে মানে ভর্তি করছে ওই আমার আমার ছেলের অ্যাক্সিডেন্টটা মানে দেখে। তা আমার ছেলের জন্য ও মানে স্টপ করছে, করা পরে দে যাই হোক মেডিকেল থেকে হয়ে গেছে। যাওয়ার পরে দে আমারে আমি যাওয়ার পরে আমারে অনেক কিছু বলছে যে আমি তোর বাবুর জন্য কিছু ইয়েও করি নাই, তোর বুকের উঠে দেবে তো তুই শেষ হইতি। সেটা কইয়া বাদে আমি আরেকবারে গিয়েছি নির্বিধিভাবে সুযোগ পায়া আমি যাই তার হাতে পাওয়া দৌড়ি।
তারপর?
হ্যাঁ, কারণ যেহেতু আমার প্রথম সন্তান, তাহলে হাতে ভাবা দোষি ধরে আমি বুঝেছি যে তুমি যে শাস্তি দিবা একটা হাতে হাতে আমি একটা
মনে করছি যে ওর বদ্ধ লেগেছে, মেয়েটার হাতে পায়ে ধরেছেন আপনি।
আমি একটা হাতে ছুরি নিয়ে গেছি, নিয়ে তার হাতে দিছি। আমি বুঝেছি যে তুই ওইটার ব্যাপারে যদি কোনো তোর মনে আমাদের কোনো কিছু রাহস, এখন এই মুহূর্তে হ্যাঁ আমার গায়ে দিয়ে ফেলাই দে, আমি কোনো বাধা দেব না। বাধা পয়সা ঠিক আছে, যাও তুমি আর ব্যাঙ্গে পড়ো না, আমার মন থেকে আর কোনো কিছু নাই, মন থেকে সম্পূর্ণ আমি একবার বাদ দিয়ে দিছি,
মাফ করে দিয়েছি।
হ্যাঁ, মাফ করে দিয়েছি। তো তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো, দোয়া করো, এরকম সন্তান তোমার আবার আসবে।
আমি যত জানি ধর্মীয় ভাবে বিষয়টা খুব সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ। একটা হচ্ছে যে এই জেনার সময়টা, যেটা হচ্ছে সেনা বলা হয় আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, এবং এটি সময়ের সময় আত্মরক্ষার জন্যে মেয়েটা চাইলে আত্মরক্ষা করার জন্যে যা ইচ্ছা করতে পারে, যা ইচ্ছা বলতে চাইলে যদি এমন হয় যে মেরে ফেলতে হবে, হ্যাঁ, আত্মরক্ষা করার জন্য, এটাও আমাদের ধর্মে সাপোর্ট করে। আমি যদি ভুল না বলে থাকি, আমি ধর্মীয় বেত্তা নই, আমার কোনো কোনো জিনিস ভুল হতে পারে, বাট আমার যতটুকু আমার নলেজে মনে আছে। এবং ওই সময়টাতে যদি সেভ করতে গিয়ে, নিজেকে সেভ করতে গিয়ে যদি মারাও যায়, তাহলে তার শহীদের দরজা, এটা বলা হয়ে থাকে। তো আমি জানি না মাফ করার কোনো বিধান আছে কি না। মাফ করা তো আল্লাহ তো বলেছে মানুষকে মাফ করে দেওয়ার জন্য, তবে আপনি মাফ চেয়েছিলেন তার কাছে মূলত আপনার সন্তান এক সপ্তাহের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাওয়ার কারণে। দেখুন, এই পুরো বিষয়গুলোই না আপেক্ষিক বিষয়। আমরা আমাদের রেডিও অনুষ্ঠানের জায়গাটা থেকে আমরা বলতে পারি না যে আপনি অপরাধ করেছেন সুতরাং আল্লাহ আপনাকে এই শাস্তি দিয়েছে, এটা বলার কোনো সুযোগ নাই। কিন্তু আপনার ফিলিংসের জায়গাগুলো এরকম, সেই জায়গাটা থেকে আমরা বিষয়টাকে উপস্থাপন করছি। ওকে, বলেন তারপর।
তারপরে দে না, ও দেখছি এখন আমার সাথে কথা টথা বলে, বলো হলে আমার বাড়ি হলে কিন্তু এখনো পর্যন্ত জানে নাই, সে আর আমি জানি।
এই আজকে প্রথম জানলো,
আজকে যে এই মুহূর্তে বলতেছে। এই ঘটনা আমি এখনো কারোর কাছে বলি নাই। যাই হোক, আমরা কাজ কাম করতেছি, ওই মেয়ে দেখছি আমার আমার রুমে থেকে তরি তরকারি নিয়ে আমার রুমে দেওয়া যায়। তো দেওয়া যাওয়ার পরে দে ওই যে বড় মেয়েটা আবার মানে গর্বে আসে, তো অর্থাৎ আমার ফ্যামিলি লোকের আমার বোন সবলরা, বইনান্দা, বোন জামাইরা, তো আমার ওয়াইফের কিন্তু অনেক কিছু বলছে, অনেক কিছু বলছে গেলে এদি তুই রাগ কর, তোর কারণে আমার বাই ফুট গেল, হ্যাঁ তুই যারা কর সে দেও, হ্যাঁ এটা কিন্তু আমি জানতাছি যে ওর কারণে তো কোনো কিছু হয়েছে না, হয়েছে তো আমার কারণে। এরপরে দে আবার যখন হ্যাঁ সন্তান হবে, তখন আমার ফ্যামিলির সবাই, আমার মা, বোন সকল, বায়ন সবাই আবার খুশি, বাদে ওই আমার বড়টা মেয়ে হয়েছে, ওই মেয়েটা ওর ফলে দে। তখন আমার বোন কইতাছে, আচ্ছা ঠিক আছে, আমার ভাইয়ের ছেলেটা নিয়ে গেছে লগা, আর একটা ছেলে দিত, একটা ছেলে দিয়ে তারপরে একটা মেয়ে দিত, তা আমার ভাইয়ের মনটা তো মানে মানে উঠবে না, আমার ভাইয়ের মনে এখনো কষ্ট আছে। তা আসলে কথা কি হেরা কিন্তু মনে ধারণা এরকম, আমার কিন্তু এরকম না, আমার কিন্তু মানে মেয়ে হয়েছে যে এতে আমি ও খুশি না।
আপনি খুশি হয়েছেন?
হ্যাঁ আমি খুশি হয়েছি।
প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন যে জীবন গল্পের অন্যতম একটি বই জীবন গল্প পার্ট 1, যেটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। আপনারা যদি বইমেলা থেকে বইটি সংগ্রহ করতে চান, তাহলে সংগ্রহ করবেন বর্ণপ্রকাশের 256 নম্বর স্টল থেকে। এছাড়া যদি ঘরে বসে সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে আপনারা ফোন দিতে পারেন 09611262020। আমি আবারও বলছি 09611262020। এছাড়া একটি টেলিটকের নাম্বার আমি দিচ্ছি, এই নাম্বারটি একেবারে পার্সন টু পার্সন এটা রিসিভ করা হয়, এবং আপনাদের কোনো কমপ্লেন থাকলে বা আপনারা এই নাম্বারে ফোন করেও অটোগ্রাফ সহ বই চাইতে পারেন। নাম্বারটি হচ্ছে 01511312412। আমি আবারও বলছি 01511312412। বইটির মূল্য কিন্তু সর্বসাকুল্যে 200 টাকা, এবং অবশ্যই কালেকশনে রাখার মতো একটি বই। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেব। আপনারা শুনছেন সিক্রেটস উইথ মি আর জে কিবরিয়া, ঢাকা FM 90.4 এ। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।
লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, virtue, morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
প্রিয় শ্রোতা, আরও একবার স্বাগত জানাচ্ছি সিক্রেটসে। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি আর জি কিবরিয়া আপনার সাথে রয়েছি। আমি কথা না বাড়িয়ে গেস্টের কাছে আবারও ফিরতে চাই। আমরা যেখানটায় ছিলাম তারপর,
আমার কিন্তু একটা বাস 5-6 মাস না গেলে মানে আমার ফুলে হামনি মারা মানে ভালো লাগে না। 5-6 মাস আগে টিকটিকায় হাসে কথা কো, এই মুহূর্তে কিন্তু আমার নিতে ভালো লাগে। 5-6 মাস গেছে গেন, তখন আমার শাশুড়ি আমার বাড়িতে থাকে। থাকার পরে দে ও কিছুদিন চাকরি করে করবো না, বাড়ি যাবো, নাইট করা ভালো লাগে না। তো আমি কিছু আছে, ঠিক আছে, নাইট করা যদি ভালো না লাগে তো তুমি যাও গা, বাড়িতে যাও। আমি একা একা মানে মানে কাজ করতে থাকি, সমস্যা কি? এরপরে তো তোমার আম্মা আছে, আমার আর সমস্যা কি? হ্যাঁ আচ্ছা যাও। তো আমার শাশুড়ি, আমার বাড়িতে আর একটা শাশুড়ি আছে, আমার মা, আমাদের গ্রামের মধ্যে তিনটা মহিলা, এমনিতে লোকজনে বসলে কিন্তু বলে যে কোন কোন ব্যক্তির কেমন। তো এরা কিন্তু কিছু কিছু সমাজে আমাদের ও অনেক লোকজনে কিন্তু কথা দিয়ে বলে যে এই আমরা গ্রামের মাঝে মহিলাদের মাঝে ওই তিনটা মহিলার মতন কোনো মহিলা নাই।
আচ্ছা
হ্যাঁ, আমরা গ্রামে আমার এই সম্পর্কেও এই শাশুড়িও উনি এখনো বর্তমানে জীবিত আছে, আমার মাও আছে, আর আমার শাশুড়ি তো নাই। তারপরে এই এগোইছে এত একটা ভালো একটা ব্যক্তি, ভালো ব্যক্তি। তারপরে আমি আমার শাশুড়ির কাছে আমার ওই ফেরা রাখি, আমি মানে চাকরি করি আবার কেরানীগঞ্জ। কেরানীগঞ্জের থেকে চাকরি করে ভালো লাগে না, মানে পুষে না, এই টাকা দিয়ে মানে সংসার চলে না। 1-1.5 হাজার টাকা বেতন পাই, 1.5 হাজার টাকা পাই, 1400 টাকা পাই, 1,000 টাকা জায়গা ম্যাচ করো স্যার পকেট খরচ নিয়ে মানে সপ্তাহে বীজ মানে যাটা বলে আছি জায়গা। তারপরে আমি কি করব, চাকরি ছাড়ি দিয়েছি, ছাড়ি দেওয়া। তো একটা ওসি আসছিল, তো ওসিডে মারা গেছে। এই ওসিডে বর্তমানে তার জিঞ্জিরা বাসা আছে, ওনার চাকরিটা করছে, মূলত চাকরিটা করছে আমার মামা শ্বশুরের অবদান নিয়ে। মানে অর্থাৎ আমার মামা শ্বশুরের এই গড়ে থেকে লেখাপড়া করে তার টাকা পয়সা নিয়ে মানে মানে চাকরি রয়েছে। তো ওর পরে উনি কিন্তু আমারে 50,000 টাকা দিয়েছে, জানুর তুই একটা কাজ কর, যে তোর মামারে তো আমি কিছু দিতে পারলাম না, তোর শাশুড়ির হাতে ভাত খায় আমি এতো লুট লেখাপড়া করে আজকে এই ফোনটা আমি আসছি, যে তোর মামার আমি এখনো কিছু দিতে পারি না, আমি একটা শোক করে চাইছিলাম একটা মোবাইল, তোর মামা শ্বশুর নিশ্চয়ই হয়েছে গা, এখনো সে আমার কাছে কিছু চায় না। যদি আমার কাছে এখন বর্তমানে চাইতো, যা চাইতো আমি তাই দিতাম, যদি সে এখন বর্তমানে 50 লাখ চা আমি তাকে দিতে পারত।
ওকে,
এটা মানে আমার সাথে মানে বলতাস বাদে আমি কিন্তু সে শিক্ষিত মানুষ, তো যাকে সাহায্য করছে তার কাছ থেকে সে এখন দুর্বল হলো মানে নিতে চায় না। বা দে আমার কইতাছে যে এ লাগে তো বাড়ির মানে এমন ভাবে কথা বলতেছে, বুঝা যেমন 5-6 মাস লাগে তার সাথে মানে কথাবার্তা বলতেছি। তো ঠিক আছে, ও লাগে তো বাড়ির, তো উতুলাও তো বাড়ির, অর্থাৎ মানে আমার শাশুড়ি নাম উতুলা, তো উতুলাও তো বাড়ির। তো তোর মামারা কিছু কি দিছিলাম, হ্যাঁ কিছুদিন আগে 50,000 টাকা দিয়েছিল, ওটা আমার শাশুড়ি হাতে আছে, দেখা যায় ডাকছে, তোকে একটা কাজ কর, তুই তো ভালো এই লেখাপড়া না থাকলেও তোর ভালো একটা ইয়েও আছে, তো ধর এই 50,000 টাকা দিয়ে নিয়ে তুই ব্যবসা বাণিজ্য করে মানে চল। বা আমি কিন্তু এই টাকাটা নিয়ে নেই, তখন কিন্তু মানে ফোনও ছিল না, আমার হাতে ছিল না। তখন আমার বাচ্চা আমার লগে আমি কথাবার্তা যখন আমি বলি, বলার পরে দে তো সে বলতেছে যে না না এই কাজটা কোন মানে জীবনেও করো না, কারণ আমার মামা কিন্তু নিশ্চয়ই আছে গা, এরপরে তো তার কাছ থেকে এক টাকাও মানে সাহায্য চাই না। তুমি যদি এটা করো বলবো কি তার বাইক নিয়ে যাবে, তুমি এটা করো না। তো হঠাৎ করে কি হচ্ছে, মা একদিন গেছে আমার বাড়িতে, গেছে এই লাখির কোন জায়গায় বেয়ে দিচ্ছে, কোন গ্রামে অমুক গ্রামে এই গ্রামে বেয়ে দিচ্ছে, কার গোষ্ঠী অমুক গোষ্ঠী, এবার নাম কইতে কইতে একবার আমার বাড়িতে গেছে, যা তোর মামির সঙ্গে থাকতে হতো বাড়িতে গেছে গেলে যা। তো সেইভাবে মনে করেন এই মুহূর্তে হেয়ার কাছে ৫০,০০০ টাকা দিয়ে দিলে ওই ৫০,০০০ টাকা আমি রাখছি। রাখার পরে দেন আমি এটা দিয়ে আমার শাশুড়ির টাকাটা দিয়ে প্রায় ১.৫ লক্ষ টাকা দিয়ে আমি মোটামুটি কীভাবে একটা ব্যবসা শুরু করছি। মনে করেন আপনি দোকানে মাল আনতে গেছেন, আপনার ২০,০০০ টাকার দরকার, তো আমি মনে করেন যে ২০,০০০ টাকা দিচ্ছি যে আমার কবে দিবে, তোর এক সপ্তাহ পরে দিয়ে দেন, হ্যাঁ তোর ১,০০০টাকা দিব। ঠিক আছে, এইভাবে মনে করেন আদান প্রদান করতে 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 মোটামুটি ভালো একটা আমার ক্যাশ হয়েছে, ৪-৫ লক্ষ টাকা একটা ক্যাশ হয়েছে।
৪-৫ লক্ষ?
হ্যাঁ,
মাই গুডনেস। তারপর
আমার শ্বশুরের বাড়ির লোকই একটা জমি ছিল, এসে মানে এক কাঠা, মানে আমরা কিন্তু ১০ ডিসিমে কাঠা বলি, ১০% কিন্তু কাটা বলি, তো ওই এক কাটা জায়গা আমার শ্বশুরে বিক্রি করে থেকে গেছিল। তো বিক্রি করে থয়ে যাওয়ার পরে দেয় ওটা কি হচ্ছে মানে আবার যে লোকে কিনছে ওই লোকে বিক্রি করে দিবে। তো ওই জায়গা থেকে তো আমার বাড়ি বলতেছে যে কাকা আপনার তো বেচে লাইবেন, তো যেহেতু দলিল করে দিল তো এখন আমার দলিল করে দিতে দেবো। হ্যাঁ, আমার যেহেতু ভাই বোন কেউই নাই, আমার দলিল করে দিতে দেবো, তো দলিল করে যেহেতু দিতে দেবো তাহলে তুমি একটা কাজ করো, তাহলে রাখতে পারো তুমি রেখে দাও। বাদে বুঝে ঠিক আছে কাকা, আমার বাবা তো ১৪,০০০ না ১৭,০০০ টাকা দেবে ছিল, তো এখন তার সেই গান্ডা গাইলে তাও চলবে না। হ্যাঁ, তো এখন আপনি কয় টাকা দিবেন? তখন কইতেছে তোর কাছে আমি কিছু বলবো না, আমি যদি তোর কাছ থেকে দলিল করে একজন দিই তাও ২০,০০০ টাকা লাগবো, আর তুইও যদি আর কেন কিনো আছে ২০,০০০ টাকা লাগবো দলিলের, তো এটা মাইনাস করে তুই মানে নেওয়া জায়গা বা এরকম করতে ১.৫ লক্ষ টাকা দিয়ে দিস। তো আমাদের কইছে ১.৫ লক্ষ টাকা তুমি তো এই কাটায় বেচছো, মানে এই কাটা যদি বেচো তাহলে আমি ১ লক্ষ টাকা দিব। ও স্যার আর বেচতেও পারবে না, যেহেতু ইহা দলিল করে যদি না দেয় তাহলে আর কেউ কিনবেও না। ওদের এই কথা কথা যাচ্ছে আমাদের আমাদের নিয়ে ওনা বলছে যে ঠিক আছে যা, আমার এত এত সম্পদ, হ্যাঁ আর তুই এটা চাইছো যা নিয়ে যা, হয়তো তা আমি তার টাকাটা দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে দে আমার গায়ে কেউ হাত দিতেছে না, হাত দিলে কারণ মানে আমার হাত দিব আমার আরো ১০টা লোক বাঘের মতো আসবে।
ওকে,
তো এরকমের মাধ্যমে কি হচ্ছে এই আমার হতবা অন্য গোষ্ঠীর লোকেরা মানে আমার গোষ্ঠীর কোনো ছেলেপেলারা দেয় মানে কোনো কিছু করে না, তো এইভাবে চলতেছি আমিও এইভাবে ব্যবসা করতেছি। তখন পরপর আরেকটা মেয়ে হয়েছে, আমার
কয় মেয়ে হলো?
২টা মেয়ে হলে ভাই আর কইলে ব্যবসা করবেন না। তখন মানে আমার ২টা মেয়ে ছিল, আমার খারাপ লাগতেছে না, আমার ভালোই, কারণ দেন যে জায়গার মধ্যে মনে করেন আমি ১/২ কেজি তেল আনতে পারি নাই, সেই জায়গার মধ্যে ৫ কেজি তেল আনি, ৫ কেজি মানে আঙ্গুর ফল আনি, আপেল আনি। হ্যাঁ, এইভাবে হাট বাজারে মানে আমার ইনকাম হইতেছে ভালো, প্রায় প্রতি মাসে ২০-৩০,০০০ টাকা ইনকাম। ইনকামটা কিভাবে হইতেছে এর সামনে আসতেছে মেয়েটা হইলে এই তখন আমার বয়স গেলে আবার আমার মা যে আয়রি আমার ছিল তার শক্তি পাবে না। হ্যাঁ, ২টা মেয়ে হয়েছে গা, আচ্ছা একটা মেয়ে দিছিল এখন একটা ছেলে দিত, তখন এটা শুনলে তখন দিই না আমার বাড়ির লোক একটু মনটা একটু দুর্বল বা দেয়ার। আমি বলতাম যে দেখো যে কোন জায়গার মধ্যে মনটা আমার আমার দুর্বল করা উচিত আর এই জায়গার মধ্যে তুমি দুর্বল করে আলো, এটা তো মানে আমি চাই না, ঠিক আছে এটা কি তুমি বানাইছো না আমি বানাইছি, আল্লাহ বানাইছি। তো একটা কথা কি জানো, ছেলে হোক মেয়ে হোক, মেয়ে হইলো যদি মানুষের মতো মানুষ করা যায়, মেয়ে হইলো খারাপ না। সেদিন এই কথাটা শুনলে তারও একটু মনটা উঠছে, আর আমার বোন সকল দেয় আমি কইতাম দূর তোমরা এই ব্যাপারে কিছু করো না, আমার মন খারাপ হয় না তো তোমরা মন খারাপ হয়ে আরে। আমার বড় বোনের আমি এটা কইতাম, হ্যাঁ গো কথা হ্যাঁ গো কথা, আমি হ্যারে কইতাম যে তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না, কেউ কিছু করে দাও, আমি তো তোমার কিছু না করতে আলোচনা তো কথা। তখন আমার ঘরে ফ্রিজ ডিশ মানে সব কিছু মানে উড়াইছে, উড়াইছে কীভাবে, আমার গ্রামে থেকে এই শহরে যেতে 20 টাকা ভাড়া, 20 টাকা ভাড়া মানে দুইজন গেলে মানে 20 টাকা লাগে, ওই 20 টাকা দিয়ে যায় মানে পুরসভার ভিতরে। তখন আমি এই জায়গা বাসায় নিয়েছি, গ্রাম থেকে বাড়িয়ে এসেছি, হ্যাঁ বাড়ি ঘর তো আছি, আমি মাঝে মাঝে একদিন আর দিন যাই, কারণ ফুলা আনলে মানুষ করলে ওই জায়গা থাকতে হবে, এরকম ধরনের মানে দুজন একটা ধারণা নিয়েছি নিয়ে ওই জায়গাতে। তাছাড়া আমি যেহেতু মানে ব্যবসাও করি, তা আমার ওই জায়গা থাকতে হবে। আমার ওয়াইফের নামে একটু দুর্নীতি রেকর্ড হইতেছে।
কিরকম
দুর্নীতি রেকর্ড বলতে গেলে এটি, ও কিন্তু এরকম মানে যে আপনি কে কোন জায়গার মানে একদিন যদি কথা বলে মানে হাসছে মানে রাখে না, ঠিক আছে, তো এইভাবে হ্যাঁ কথাবার্তা বললে তখন আমার বাড়ির লোকেরা অন্য লোকেরা তো অন্য সামনে ওরা কিছু করতে পারে নাই বলতেও পারে নাই, আমার গোষ্ঠীর ভিতরে বাড়ির লোকেরা এরা বলছে যে তোর বউ কারা ফেন টেন। হ্যাঁ
আপনি কোনো প্রমাণ পাননি?
না 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 আমি কোনো প্রমাণই পাই না, যে কার লগে যে মুখের লগে আমার সাতাত্ত ভাই একটা আপন সাতাত্ত ভাই না আমার আমার বাড়িরই ওর লগে, হ্যাঁ আমার খালি হাতে পাও ধরে কো তুমি বিশ্বাস করো না, তুমি বিশ্বাস করো না তোমার সন্তান আছে, আমি তোমার এটি কিরা ঘাটতে কই, হ্যাঁ তো আমি হারে কইতাম যে তুমি যে বাদে হাসো, এই হাসি জিনিসে তো আমার বাড়িতে চলবে না, এটা গ্রাম, হ্যাঁ তাছাড়া তুমি শহরে সেন হইছো না, হ্যাঁ এই জায়গায় সেন হইছো, তাহলে তুমি এটা এই একটু গলাটা একটু গলাটা ছোটো করে কথা বলতো, কারণ এইভাবে তো আমার বাড়ি ঘররা পছন্দ করে না, যেহেতু পছন্দ করে না তাহলে তুমি এই কথাটি কেন বলবা, আর মহিলারা গলাটা ছোটো থাকলে সবচেয়ে ভালো। এরপরে তো না হ্যাঁ হাসার মতো হ্যাঁ হাসে, তা আরেকদিন হঠাৎ করে কইতাছে যে অমুকের এই অমুকের লগে ওর বউ ধরা গাইছে, ধরা খাইছে, তা আমার আমি দেখছি আমার পৃথিবীতে মানে মানে ঘুরে মাথায় ভরে আছে, তা আমি কার কাছে জিগাই না ডাইরেক্ট সরাসরি আমি মানে ঘরে ঢুকছি। ও কি হচ্ছে আমার পরিস্থিতি দেখে আমার শাশুড়ি কি করছে, এই ওর সাতাত্ত বোনের বোনজামাইয়ের বাড়িতে মানে পাঠায় দিছে,
ওকে
মানে অর্থাৎ আমার শাশুড়ি তার মেয়েরে পাঠায় দিছে, যখন পাঠায় দিছে তখন আমি পাই নাই, আমি ঘর থেকে একটা ছুরি নিছি, গুরু জব করা একটু মানে ছুরি নিছি, ছুরি নিয়ে আমি কিন্তু ওরে জব করে ফেলাই দিব। পরের দিন দেখি ওর দুলাভাই দেখছি মানে নিয়ে আইতেছে, তো আমি আমার ফুসকুনি পারে আমরা ফুসকুনি পারে আমি যখন দাঁড়ায় দিচ্ছি তখন তারা দেখে আমি আবার আমার ঘরে গেছি গে, যেহেতু তার দুলাভাই নিয়ে আইতেছে আমি আমার ঘরে গেছি গে, গেলে আমি কিছু কই নাই, না কইলে তা আমি বলতেছি যে আমি কিন্তু ওরে জব করে ফেলাই দিব।
ওকে তো মানে শাশুড়িকে বলছেন?
হ্যাঁ শাশুড়ি দেখি আমি মানে আমার ঘর থেকে বাইরে আমি চিৎকার বাইরে কইতাছি,
ধরা খাইছে বলতে কিসে ধরা খেয়েছেন?
ধরা খাইছে বলতে গেলে এই আমার সাহায্য বাইরে লইয়ে অর্থাৎ কিন্তু না
কিসে সেটা কি কাজটা কি ছিল?
কাজটা মানে অবৈধ কাজ আছে, অবৈধ কাজ তাহলে কিন্তু অবৈধ কাজ মানে
অবৈধ কাজ বলতে
তারা যে একটা সম্পর্ক,
আচ্ছা
হ্যাঁ খারাপ যে একটা সম্পর্ক,
ওকে নারী ঘটিত বিষয় যাই হোক, তারপর
তে এই সম্পর্কটা কিন্তু হয় নাই, বাদ পরে যে জিনিসটা আমি বুঝলাম দাঁড়ায় কিন্তু গল্প করছি, তো কথা বলার পরে দে বাদে যে লোকটা দেখছে সেই লোকটাই এইভাবে কিন্তু মানে পরবর্তী বলে যে সময় আমি ঘটনাটা ঘটাই এরপরে আমার কাছে বলে, আমার শাশুড়ি আমি মারলাম আমার কাছে কিছু বলে নাই, তখন আমার মাথার কাছে আমার মাথার ভিতরে এরকম একটা মানে লোকজন এটা এটা বলে
জেদ চেপে গেছে।
হ্যাঁ
প্রিয় শ্রোতা ছোট্ট একটা বিরতি নিচ্ছে এই পর্যায়ে, আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/ilovedhakafm। ওকে ছোট্ট একটা বিরতির পর আমি আরজে কিবরিয়া আবারও ফিরে আসছি, শুনছেন ঢাকা FM 90.4
সিক্রেটস, সিক্রেটস সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate,
challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.48। আজকের গেস্টকে দেখার জন্য আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/ilovedhakafm। এটি হচ্ছে আমাদের ঢাকা এফএম এর ফেসবুক পেজ। এছাড়া যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে এবং যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বরে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904, যেখানটা আমরা ছিলাম।
তখন আমি রাত্রেবেলা আমাদের গ্রামে একটা বাজার আছে, ওই বাজারে যেতাম, চা খাইতাম, শুধু একা একা, লোকজন আছে ওনার দোকানে চা খাইতাম, দোকানে বসে থাকতাম। বসে থাকার পরে আবার ছুরি আমার হাতে, 500 টাকা দামে একটা ছুরি বানাইছি, একবারে নিউ নতুন করে রড দিয়ে 500 টাকা দিয়ে একটা ছুরি বানাইছি, ওটাই আমি মারিলাম আমার শাশুড়িকে।
এবার শাশুড়িকে মারার জন্য ছুরিটা বানিয়েছেন?
হ্যাঁ হ্যাঁ, আমার শাশুড়ি মারার জন্য আমি বানাইছি। হ্যাঁ, কারণ এই মুহূর্তে তো আমার চিন্তা করি আর সিগারেট টানি। চা খাই রাতে 2-3 বাজে, বাড়ির সামনে আইসা বসি, সিগারেট টানি, আর বাচ্চা আছে, তো বাচ্চা তার নানির কাছে আছে, তার নানি নিয়ে শুয়ে থাকে। হ্যাঁ, তখন আমি মানে অনেকটা ইয়ে হয়ে যাই, প্রতিদিন মানে কোনো কাজ, তখন আমার ঘোষণা একটাই যে আমি মারা যাব। চুরিটা আমি নিয়ে সন্ধ্যার সময় বাইরে কেউ দেখে না, আবার বাজার থেকে বাইরে যে একটা গাছার গাছের গোড়া মাথায় রাখতে পেয়েছিলাম, কারণ বাজারের ভিতরে ধরে তো একজন বন্ধু বান্ধব মানে সাধ্যে ধরে এলো, তখন তার ভয় লাগব। একটা গাছের গোড়া মাথায় রেখে দিতাম, আবার বাজার থেকে আসার পথে দেখতাম যদি লোকজন থাকতো তাহলে হেরা বিদায় করে দিয়ে আমি একা আসতাম। তখন এই ছুরিটা আমি নিয়ে আসতাম বাড়ির সামনে দিয়ে বসা সিগারেট বিড়ি খাইতাম আর চিন্তা করতাম আমি নাহ মারি ফেলবো, কপালে যাই আছে, মারবো তো ঠিকই, আমি নিজেও মরবো, এরকম আমার একটা প্ল্যান। আমার সঙ্গে আরেকটা নিছি, নিলে আমি বলছি যে শুনবি এরকম এরকম বিষয় একটা কাজ করে দিবে, এই যে হ দিব, সেও রাজি হয়েছে। তো রাজি হলে সে কোনো টাকার বিনিময়ে বলতে
গেলে কাকে রাজি করিয়েছেন আপনি?
আমাদের গ্রামেরই।
হ্যাঁ, ওকে বলেছেন আপনি যে আপনি কাজটা করবেন?
হ্যাঁ হ্যাঁ,
এবং সে রাজি হয়েছে?
হ্যাঁ রাজি হয়েছে। আমি বলছি ওইটাই ধরেন 50,000 টাকা দেবো। তো বলছে ঠিক আছে, কেসটা আমি বুঝবো, ঠিক আছে, আর এই গ্রামের ব্যাপারে তো তুই জানোস। হ্যাঁ, আমার গোষ্ঠীর মাঝে মনে কর এই হুমায়ুন চৌধুরী সারা তার কেসতে হইব না। হ্যাঁ, তো এবার তো যেহেতু আমার গোষ্ঠী আমার এই বাচ্চা, তাহলে তোরে কি মারে একটা কিছু করবো? আচ্ছা যাই হোক, তুই এটা বিষয় কেসটার ব্যাপারে আমি দেখবো। কেস যদি হয় তো এটা আমি দেখবো, আমি হ্যাঁ এটা বলছি, কেসটা আমি দেখবো, তুই করতে পারবে নাকি দেখ, আর যদি না পারো তাহলে কিন্তু আমি তোরে মারিয়ে দাম। ওটা আমি ওরে বলি, বাদে না ওরে নিয়ে 3 দিন গুড়ান দিছি, সাহসই পাই না। তো সাহস না পাইলে তো আমি
ওরে দিয়ে করানোর চিন্তা ভাবনা করতেছিলাম, কিন্তু ও সাহস পায় না।
হ্যাঁ, তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, তোর সাহসটা তো দেখলামই, তা আমার জীবনে আমি কোনো কাজ করি নাই, তো দেখ। হ্যাঁ, তুই দেখ আমি কিভাবে করি দরজাটা, কারণ আমার ঘরের দরজা আমি খুললে তো একটু মানে কোনো সমস্যা নাই, ঠিক আছে, একটা দিকে আমি দরজাটা 12:30 দিকে, গ্রামের বাড়ি তো 12:30 দিকে আমি দরজাটা খুললে আমি গিয়ে ঘরে ঢুকি, আমার শাশুড়ি ঘুমায় রয়েছে একাই। থাকলে আমি মোবাইলের মেথডে সেইভাবে আমি দেখি, দেখে তখন মানে আমি প্রায় 2-3 মিনিট অনেক দৃশ্য আমি খালি মানে আমার চোখে মানে এই মুহূর্তে বাঁচতে আসি।
কি দৃশ্য?
দৃশ্য বলতে গেলে এই যে অভিমান, যে ইয়া বলে ওর বউ খারাপ, হে বলে হের বউ খারাপ, হে বলে হে মানে মানে সবাই মন্দ বলে, বাদে এই দৃশ্যটি মানে আমার চোখে বাঁচতেছে। আর অস্ত অস্ত দিয়ে আমার মাথা মানে একেবারে পুরা
গরম হয়ে গেছে।
ভালোভাবে শুয়া তারপরে আমি আসবো, বাহিরে গাড়ি তো না আমি একটা সিস্টেম বুঝে, কারণ আমি জানছি যে আমি একবার পৃথিবীটাকে বিদায় করে দেবো। তো এরকম সিস্টেমে মানে আমি একটা গাই দিস দেওয়ার পরে তার শেষ নিঃশ্বাস মানে শেষ একটা চিৎকার দিস দেওয়ার পরে দে আমার বাড়িতে কেউ,
বাসায় কেউ ছিল না ওই সময়, রুমে কেউ ছিল
না এই মুহূর্তে, আমার শাশুড়ির রুমে কেউ ছিল না, এবং প্রত্যেক ঘরে লোক আছে, আমার শাশুড়ির ঘরে কেউ ছিল না, আমার শাশুড়ি একাই ছিল। আমি কি হচ্ছে আবার শরীরে টাইমটা বাইর করে আবার মানে লাইটটা দিচ্ছি, লাইটটা দিয়ে দিয়েছি আমার শাশুড়ি এই মানে ঘরের ভিতরে একটা মশারি আসছিল উপরে, এই মশারি টান দিয়ে মুখ দেনে পড়তে আসি, এইভাবে বড়ার পরে
মানে ঘুমের মধ্যে আপনি কাজটা করেছেন?
হ্যাঁ ঘুমের মধ্যে পড়তে আসছে দাঁড়া গল দিয়ে আত্মীয় মানে পড়ে আসে। আবার আমি মাথা
লাগাই, কয়টা আঘাত করেছেন তাকে?
আঘাত একটাই দিছি, তবে পরে সকালবেলা যারা দেখছে তারা কিন্তু জিনিসটা দেখে মানে বলছে যে অনেক আঘাত করছে, অনেক ফার্সাফার্সি করছে, যে ফার্সাফার্সি আমি কিন্তু গায়ে হাত দিইনি।
ওকে, আমরা এখান থেকে বিরতিতে যাব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা ব্রেক। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন যে জীবন গল্পের অন্যতম একটি বই জীবন গল্প পার্ট 1 যেটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, আপনারা যদি বইমেলা থেকে বইটি সংগ্রহ করতে চান তাহলে সংগ্রহ করবেন বর্ণপ্রকাশের 256 নম্বর স্টল থেকে। এছাড়া যদি ঘরে বসে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনারা ফোন দিতে পারেন 09611262020। আমি আবারও বলছি 09611262020। এছাড়া একটি টেলিটকের নাম্বার আমি দিচ্ছি, এই নাম্বারটি একবারে পার্সন টু পার্সন এটা রিসিভ করা হয়, এবং আপনাদের কোনো কমপ্লেন থাকলে বা আপনারা এই নাম্বারে ফোন করেও অটোগ্রাফ সহ বই চাইতে পারেন। নাম্বারটি হচ্ছে 01511312412। আমি আবারও বলছি 01511312412। বইটির মূল্য কিন্তু সর্বসাকল্যে 200 টাকা এবং অবশ্যই কালেকশনে রাখার মতো একটি বই। ওকে, যদি নেব, আপনারা শুনছেন সিক্রেটস উইথ মি আর জে কিবরিয়া, ঢাকা FM 90.4 এ।
সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, হেট, চ্যালেঞ্জ, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my state of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment.
ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4 এ। আজকের গেস্টকে দেখার জন্য আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/ilovedhakafm, এটি হচ্ছে আমাদের ঢাকা FM এর ফেসবুক পেজ। এছাড়া যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বরে, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904 904 যেখানটা আমরা ছিলাম,
এলাকার লোকজন আইসে মানে ফুল বাতি বাড়ি মানে ব্লক হয়েছে, পুলিশ টুলিশ আইসে মানে পুরা বাড়ি ফিল আপ, ওর মাধ্যমে আমার বাড়ির লোকজন সবাই আউট হয়ে গেছে
মানে পালাইছে।
হ্যাঁ
আচ্ছা, আপনার ওয়াইফ তখন কোথায় ছিল?
তখন মানে ঢাকা ছিল, তার খারাপ তো বাইরের কাছে।
আচ্ছা,
তখন সে তো আবার সঙ্গে সঙ্গে শুনলে রাত্রে তখন এই মানে মানে বাড়িতে গেছে।
মানে আপনি আজকে যে ঘটনাটা এখানে বললেন এটা আপনার ওয়াইফ আজ পর্যন্ত জানে না, মুখে বলেন, মাথা নাড়ালে বুঝতে পারবে না, জানে না, জানে না,
না না বলেনি।
আমি কিন্তু অনুষ্ঠানের শুরুতেই প্রিয় শ্রোতা আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে আমি আজকে তাকে এই জিনিসটা বলতে আমি তাকে না করেছি এবং আমি স্টুডিও থেকে বেশ কয়েকবার আমি তাকে ফিরিয়ে দিয়েছি, তারপরেও সে এসে বলতে চেয়েছে তার বিবেকের তাড়নাবোধ থেকে, সেই জায়গাটা থেকে আপনাদের সামনে এই বিষয়টাকে উপস্থাপন করা। এবং আজকের পরে বিষয়টা তার ব্যক্তি জীবনে কী হবে আমরা জানি না, কিন্তু আমাদের অনুষ্ঠানের শুরুতে সবসময় আমরা যে কথাটা বলি যে আপনার ব্যক্তি জীবনে কী প্রভাব পড়লো সেটার জন্য আমরা কর্তৃপক্ষ দায়ী নই, কিন্তু মানবিক সত্তার জায়গা থেকে আমার কিছু কথা বলার আছে, সেটা আমি শেষে বলব। জি বলেন। তারপর
তারপরে মনে করেন যে অনেকজনে মানে আমার বাড়ির যখন বাড়িতে গেছে, যাওয়ার পরে যায় দেয় আমার বাড়ি কেউ এনে গিয়ে, তখন ও ভাবছে যে আমার বাড়ির লোকজনে মানে মারছে। ঠিক আছে, ওরা মিললে সবাই মিললে মারছে, ওর সাথে দ্বন্দ্ব আছে তার, মানে পুলিশের কাছে বলছে মানে সবার কাছে বলছে, থানা যাও এ কথাই বলে, বলার পরে দে ওই যে আমি একটু আগে বলছিলাম না যে হুমায়ুন কবির চৌধুরী,
জি
উনি কিন্তু আমরা গ্রামের একজন মানে ভালো সম্মানী ব্যক্তি এবং থানারও সম্মানী ব্যক্তি, একটু তো উনি থানায় গেছে। হ্যাঁ, আমার গোষ্ঠীতে আমার বাপ চাচা, তো থানা যাওয়ার পরে দে মানে আমার ওয়াইফে আমার কাকার কিছু বলে নাই, এইবার আবার কিছু যেহেতু বলছে না এবার আবার কিছু ইয়েও করে নাই, একটুখান দাঁড়ায় থেকে মানে আমার দিকে চায়া আবার তানা থেকে বাইরে গেছে। হ্যাঁ, তো ওমান কাকা কিন্তু তানা আমাদের বেশি কিন্তু যায় না।
আমি আমি ইন ডিটেল স্টোরিতে আর নাই পাই গেলাম যে ঘটনা ঘটেছে, এরপর আসলে আসলে শুনতে ইচ্ছা করছে না, কিন্তু একটা কথা বলেন আমাকে, মামলা যে হয়েছে, মামলা তো হয়েছে এই ঘটনার কেন্দ্র করে, মামলাকে আসামি করাচ্ছে কাকে? আগে
আমারই সাহায্য বায়ন্দে এবং কি আমার বাচ্চা ধারালে আমার গোষ্ঠীর ভিতরে
মামলা এখনো চলছে?
না না, মামলা শেষ,
মামলা ডিসমিস হয়ে গেছে।
হ্যাঁ, একবার ডিসমিস হয়েছে।
মামলা কেন ডিসমিস হয়েছে? হ্যাঁ, মামলা কেন ডিসমিস হয়েছে? ওনার জেল খাটনি, জেল খাটছে,
জেল খাটছে বলতে
আমার বাদি কে ছিল?
বাদে আমার মানে
স্ত্রী ছিল।
হ্যাঁ,
যাই হোক, তাকে জোর জবরদস্তি করেননি আপনারা?
না না,
পুলিশ ধরেছিল যাদের নামে মামলা হয়েছিল তাকে ধরেছিল?
না না, ধরতে পারে না, ঘটনা হচ্ছে গোষ্ঠীর ভিতরে, আমার কথাটা বুঝলেন, এন কেমন একটা আমার ওয়াইফে তার মামারা নিয়ে কেষ্টে করছে, তার মামারা জিজ্ঞাইছে যে তোর সাথে ঝগড়া কেডা কেডা করতো যে আমার বাড়ি আর আরে করতো, তো তোর স্বামীর নাম শুনলাম, ঠিক আছে তোর স্বামীর নাম বাদে বলে, ঠিক আছে মামা ওরা ওর নাম দাবি পরে দেবো, ওর সাজা ও ওর যদি একটা কিছু করতো আমি করব, ঠিক আছে, তবে আমি এর ব্যবসা ছাড়া আমি একটা ছাড়ছি না। তে সাতজনের নামে আসামি করছে, তো সাতজনের নামে যেহেতু আসামি করছে তা আমি তো চৌধুরী সাহেবের কাছে গেছি না।
ঠিক আছে, আমি স্টোরিতেও নাই বা গেলাম, আমি শুধু একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আজকে আপনি কেন এই লাখ লাখ মানুষের সামনে এই সত্যটা বলতে গেলেন? আপনার ওয়াইফও তো শুনতে পারে এই গল্পটা, আপনার দুটো মেয়ে আছে আপনি যেটা বলছিলেন, আমি জানি তারাও একসময় বড় হবে, তাদের পরিচয়েও এই জিনিসটা সমস্যা হতে পারে যে আপনার বাবা স্বীকার করেছে সে একজন খুনি। যত অপরাধী থাকুক আপনার দৃষ্টিকোণ থেকে, আপনার শাশুড়ির ক্ষেত্রে আপনি ঠান্ডা মাথায় জিনিসটা করেছেন, যেহেতু আপনি হুটহাট রাগ করে করেননি, আপনার স্বীকারোক্তি অনুযায়ী সেটাই বোঝা যায় কেন করলেন। আর আর আপনার শাশুড়ির মৃত্যুর এতদিন পরে আপনি আজকে নিজের ইচ্ছায় স্বেচ্ছায় এসে আপনি এই জিনিসটা স্বীকার করছেন?
ছয় বছর পরে
কেন আসলেন?
প্রায় 8 বছর পরে
কেন আসলেন, কেন স্বীকার করলেন?
আসলাম মানুষে অনেকে মৃত্যুর আগে দে অনেক কিছু মানে বলে, আমিও কিন্তু এখন আপনাদের এই অনুষ্ঠান আমি কিন্তু অনেকে এই অনুষ্ঠানটা শুনে কিন্তু আমি মোটামুটি ভালোই আছি, আপনারা কিন্তু আমি আরো অনেক আগে খারাপ হয়ে যেতাম, সত্যবর্তা দাদা, আমি যখন অনুষ্ঠানটা শুনলে মধ্যে মধ্যে কিন্তু আমার চোখের পানি অনেক আসে। তখন আমি মানে একটা জিনিস চিন্তা করি যে ভালো পথে, কারণ আমি নিজেও শুনলে আমি এই রাস্তাটি পাইছি যে ভালো পথে চলতে যায় কিন্তু আসলে সুখ হয়, খারাপ পথে চলতে যায় মানে সুখ হয় না।
আপনি যে কাজটা করছেন এটা আপনাকে কষ্ট দেয় না?
হ্যাঁ, অবশ্যই কষ্ট দিতেছে, কষ্ট না করলে আজকে আমি রাস্তা কেন, রাস্তায় রাস্তায় আমি থাকি, আজকে আমি আমার সন্তানের মানে একটা খাতা কিনে দিতে পারি না প্রকৃত, মানে এখন আমি যেরকম একটা ব্রিজের মাঝে পড়ছি, হ্যাঁ এখন মন চায় যে আমি পৃথিবীটা একবার ধ্বংস করে লাই, আমি তো থাকবই না, হ্যাঁ একবার ধ্বংস করে দিই, এরকম একটা মাধ্যমে আমি মানে পড়ছি।
সেটা কি?
সেটা হচ্ছে মনে করেন যে আমার শ্বশুর কিন্তু মুক্তির দাস ছিলেন, আগে যে কমান্ডার ছিল, আগে না অনেকদিন আগে থেকে।
বিস্তারিত স্টোরিতে আমি যাচ্ছি না, আপনি বলছেন যে আপনার এখন বর্তমান অবস্থা যেটা যেরকম সেটা আপনাকে অনেক বেশি খেপিয়ে তুলছে, সে অবস্থাটা কি আপনি দরিদ্র এটা বোঝাচ্ছেন?
হ্যাঁ, দরিদ্র বলতে গেলে এটি যে আমি এক বছর ধরে, এক বছর, হ্যাঁ এক বছর ধরে কিন্তু আজকে আমি বাড়ি ছাড়া,
বাড়ি ছাড়া বলতে বাড়ি যেতে পারেন না?
বাড়ি যাইতে পারি,
কেন
যাই দেবো হঠাৎ যাই, চুপচাপ যাই, যাই আবার ছুরের মতো পালিয়ে আসি।
কেন মানে ওখানে কোনো অপরাধ করেছেন?
না না,
তাহলে
এমনি তো কোনো অপরাধ আমার ধার দেনা
আছে আপনার?
হ্যাঁ
ধার দেনা আছে।
হ্যাঁ ধার দেনা, ধার দেনা কেমন ধার দেনা, আমার ডিশের একটা ব্যবসা দিছি,
ডিশের ব্যবসা,
ডিশের ব্যবসা, ডিশ লাইনে যে যারা বাসায় বসে টিভি দেখেন ওই ব্যবসা, ওই ব্যবসাটা কিন্তু আমি নিজে দিয়েছি প্রায় 8 লাখ টাকা খরচ করে, ওটা আমার টাকা।
প্রথম কথা হচ্ছে যে আপনি আপনার সমস্ত খারাপ অবস্থার জন্য, সমস্ত ফল্টের জন্য, সমস্ত বর্তমানে যত প্রতিকূল অবস্থা আছে সেটার জন্য যদি আপনি মনে করেন আপনার এই পাপ কর্ম দায়ী, সেটা সেটা আপনি মনে করতেই পারেন, কারণ ধর্মীয়ভাবে তো বিষয়টা আসলে এরকমই। কিন্তু আমাদের জায়গাটা থেকে আমরা বরং এই জিনিসটাকে এইভাবে শুধু না দেখে বরং অন্যভাবে উনি আসতে চাই, বিবেকবোধের জায়গায়, একজন মানুষ ধর্মের বাইরে গিয়েও একজন মানুষ, হ্যাঁ কিংবা ধর্ম পালন করেও একজন মানুষ, তো মানুষ মানেই হচ্ছে একজন একটা ধরে নেওয়া হয় যে বিবেক সম্পন্ন একটা প্রাণী, অন্য প্রাণীদের বিবেক নেই কিন্তু মানুষের বিবেক আছে, তো সেই বিবেকের জায়গাটা থেকে আপনি খুব ভয়ঙ্কর রকমের অপরাধ করেছেন, এটা যদি আপনি নিজে থেকে উপলব্ধি করেন তাহলেই আমি মনে করি যে আজকের অনুষ্ঠানে আসাটা যুক্তিযুক্ত হয়েছে। আর ক্ষমার তো একজনই করতে পারেন, তিনি তো সৃষ্টিকর্তা, আমরা কেউই ক্ষমা করতে পারি না। আর আপনি কার কাছ থেকে ক্ষমা চাবেন বলেন, কারণ যাকে আপনি খুন করেছেন তার কাছ থেকে তো ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নাই, এবং সে আপনাকে ক্ষমা করবে কি করবে না সেটাও তো আমরা জানি না, কিন্তু তার যে ওয়ারিশ আপনার সে স্ত্রী, তার কন্যা, সে হচ্ছে হলো আপনার সহধর্মিনী বা আপনার স্ত্রী যাই বলি না কেন, তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে আপনি, আমি জানি না তাকে স্বীকার করে, তার কাছে স্বীকার করে মাফ চাওয়ার কোনো সুযোগ আছে কি না, আপনি বরং ধর্মীয়ভাবেই বিষয়টা যান, আপনি বিজ্ঞ আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করে আপনি বিষয়টা কি হতে পারে আপনি জেনে নিন। এক আর দুই নম্বর যেটা সেটা হচ্ছে যে এই স্বীকারোক্তি, এটাতে আসলে এটা এক ধরনের স্বীকারোক্তি, এবং এই স্বীকারোক্তি অনুযায়ী যদি আপনার এগেনস্টে কোনো কেস কাছারি হয়, কোনো মামলা হয়, এবং কেউ যদি কোনো স্টেপ নেয় সেটার দায় কিন্তু আপনার।
জি,
এবং সেটা জেনে শুনে আপনি এখানে, আপনাকে একবার আমি না করেছিলাম যে না আপনার আপনার পরিবার বা আপনার স্ত্রী ঘর সংসারের কথা চিন্তা করে এই ধরনের স্টেটমেন্ট দেয়া উচিত হবে না, কিন্তু তারপরেও আপনি রাজি হয়ে আজকে আপনি এটা বলেছেন শুধু মানুষকে সচেতন করার জন্য, কারণ আপনি ভালো নেই ব্যক্তিগত জায়গাতে। ঠিক আছে আইনুল ভাই, আপনাকে কিছু বলার নেই, শুধু এতটুকুই বলতে চাই শেষবেলায় এসে যে সিক্রেটসে যারা আসেন তাদেরকে সবসময় যে কথাটা আমরা বলি যে তাদের দিকে আঙ্গুল তোলাটা আমাদের উদ্দেশ্য নয়, এই আইনুল ভাই চাইলেও বিষয়টা সারাটা জীবন তার কাছে গোপন রাখতে পারেন। আর কত কত সিক্রেটসই বা এই সিক্রেটস অনুষ্ঠানে আসে, এর বাইরের প্রত্যেকটা মানুষের জীবনে যে ভয়ানক রকমের সিক্রেটস কতটুকুই বা আনা চলে বলেন। এই আইনুল হয়তো একজন সৎ সাহসী, তার মধ্যে হয়তো বিবেকবোধ জেগেছে, যে কারণে সে অনেক দূর থেকে কষ্ট করে এসে একদিন তাকে ফেরত দিয়েছে আমরা, তারপরে এসে আবার সে নতুন করে এখানে বলতে চেয়েছে শুধুমাত্র নিজের বিবেকের জায়গাটা থেকে। সো সেই জায়গাটা থেকে আমি ওনাকে রেসপেক্ট করি, আর আমরা বরং একটা কথাই বলি সবসময় যে একজনকে শুনে, একজনকে দেখে, একজনের ভুলগুলো থেকে জেনে আপনি যদি সংশোধন হন তাহলে আমরা বলতে পারবো আমাদের অনুষ্ঠান সার্থক। তো সেই জায়গাটিতেই আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি শেষ করতে চাই। আগামী সিক্রেটস রবিবার কথা হবে আমার সঙ্গে, সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, শুভরাত্রি।
সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
Exclusively on FusionBD.com.